exclusively on FusionBD.com.
Close-up presents Hello 8920. Close-up. The closer, the better.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি সবাইকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি সেতু আছি আপনার সাথে এবং আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM। শুরুতেই সবাইকে বিজয় শুভেচ্ছা জানাচ্ছি। বিজয় মাস এটা, যেই মাসে আমরা পেয়েছিলাম আমাদের কাঙ্ক্ষিত সেই বিজয়। শ্রদ্ধা জানাচ্ছি সেই সমস্ত শহীদদের প্রতি, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ না করেও যারা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যোদ্ধাদেরকে সব রকম সাহায্য করেছিলেন। আমরা জানি যে বিভিন্নভাবেই কিন্তু সব স্তরের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। কেউ অস্ত্র হাতে করেছেন, কেউ অস্ত্র ছাড়া যারা অস্ত্রধারী তাদেরকে সাহায্য করার জন্য করেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আজকের আমাদের এই দেশ। আজকে এমন একজন অতিথি আমার সামনে রয়েছেন, মানে আমি বিশেষ করে গর্বিত এরকম একজন মুক্তিযোদ্ধা যারা আজকের এই দেশটাকে এনে দিয়েছেন, যাদের জন্য আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি। একদম রুট লেভেল থেকে বললে যে আজকের এই অনুষ্ঠানটা আমরা শুনতে পাচ্ছি, এই অনুষ্ঠানটা আপনাদেরকে শোনানোর ব্যবস্থা করতে পারছি, এই দেশটা আছে সর্বোপরি তাদের জন্যই, মুক্তিযোদ্ধাদের জন্য। এমন একজন মানুষ যার কথা বলছিলাম, তিনি একজন মুক্তিযোদ্ধা, আজকে আমার সামনে রয়েছেন। তার জীবনের গল্পটা আজকে আপনারা শুনতে পাবেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। যিনি রয়েছেন আমার সামনে, তার কাছে যাবার আগে যেগুলো আমি সবসময় বলি, যে একটা ফোন নম্বর রয়েছে, সবাই চান যে তার জীবনের গল্পটা এখানে উঠে আসুক, কারণ সবার জীবনে কিন্তু এক একটা করে গল্প রয়েছে। আমরাও চাই আপনারা আমাদেরকে ফোন করুন। যে নম্বরটিতে ফোন করতে হবে সেটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি, 09613892892। এই নম্বরটিতে আপনি ফোন করুন এবং কিছু নির্দেশনা রয়েছে, সহজ নির্দেশনা, তারপরে আপনি ফোনটি রেকর্ড করুন, আমরাই আপনার সাথে যোগাযোগ করব। এছাড়া চাইলে আপনি ফেসবুকের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। ফেসবুকের ঠিকানাটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। যিনি রয়েছেন মহান মুক্তিযোদ্ধা আমার সামনে রয়েছেন, আমি তার কাছ থেকেই তার নামটা জানতে চাই। চাচা, আপনার নামটা একটু বলবেন।
বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন খান।
জি, আলতাফ হোসেন খান রয়েছেন আমাদের সাথে। চাচা, আপনাকে শ্রদ্ধা জানাই প্রথমেই। আপনাদের মতো মুক্তিযোদ্ধাদের জন্যই আজকে আমাদের এই দেশ, আপনাদের জন্যই আমরা এখানে স্বাধীনভাবে বাঁচতে পারছি। চাচা, এখন আনুমানিক বয়স কেমন?
61 বছর
বয়স চলে। তো মানে আপনার জীবনের গল্পটা আমরা চাই একেবারে ছোটবেলা থেকে, আপনার যেখান থেকে মনে পড়ে সেখান থেকে যদি একটু বলা শুরু করতেন।
আমি যখন পঞ্চম শ্রেণীর ছাত্র তখন তো পাকিস্তান ছিল।
জি।
তো বর্ষা শেষ হওয়ার পর, তো বর্ষা হয় না বাংলাদেশের দেশের সময় অনেক পানি হইত, পানি হওয়ার শেষে ভয়াবহ কলেরা হইত। কলেরা সেই সময় কলেরার ভ্যাকসিন তত একটা ছিল না,
এবং ওই সময় কলেরার প্রকোপটা
প্রকোপটা বেশি ছিল। তখন আমাদের বাড়িতেই এই কলেরার আক্রমণ করছে।
কত সালের কথা মনে পড়ে কিছু?
এটা মনে হয়
62 কি 63
এই যাই হোক, ওই বর্ষার শেষেই, তখন তো সাধারণত টিউবওয়েল ছিল না গ্রামে, নদীর পানি আমরা ব্যবহার করতাম। আমার আম্মা আসলো, আব্বা আসলো, সবাই একটা গ্রামে একটা খালি টিউবওয়েল ছিল, প্রায় 300 বাড়ির মধ্যে একটা টিউবওয়েল ছিল সবাই।
কোন গ্রামে জন্ম আপনার চাচা, যেখানে বলছেন?
আমার জন্ম হয়েছে মাদারীপুর ডিস্ট্রিক্ট, বৃহত্তম ফরিদপুর আগে ছিল, মাদারীপুর ডিস্ট্রিক্ট শিবচর উপজেলা, যাদুয়ারচর গ্রাম, ইউনিয়ন বহেরাতলা। সেই সময় তো যোগাযোগ ব্যবস্থা তেমন একটা ছিল না, নৌকায় যাইতাম বেশি, আবার হাঁটা বেড়াই করতাম বেশি। তখন ওই পানি নামার পরেই ওই পানি তো আমরা পান করতাম, ওটাতে বাসন ধোলাই করতাম, পাক করতো, ই করতো, সমস্ত ওই সব কিছু করতো। ওখানে আমাদের বাড়িতে ফার্স্টে আমার ছোট এক ভাই ওই কলেরা হইল।
আচ্ছা, আপন ছোট ভাই?
আপন ছোট ভাই।
আচ্ছা, কয় ভাই বোন আপনারা?
5 বোন। বাবা এবার বিয়ে করছে, মোট আমরা হয়েছি 3 মার ঘরে আমরা 8 ভাই। তখন আমরা ছিলাম 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে 1 ভাই ওই কলেরা হইলো, কলেরা মারা গেল। আমারও ওই হয়েছিল ওই সময় টাইফয়েড হয়েছিল। টাইফয়েড যাই হোক, মারা যাওয়ার পর হইলো 1 বইদের সাথে সাথেই, ওই লাশটা কবরস্থানে নিয়ে মারি দেওয়ার সাথে সাথে আবার আরেকজনের হয়তো। এইভাবে প্রায় ওই ওই কলেরায় আমার আম্মা মারা গেছে।
বোনের কি অবস্থা ছিল?
বোনও মারা গেছে।
বোনও মারা গেছে?
বোনও মারা গেছে।
কতদিন পর, মানে ভাই মারা যাওয়ার পর?
ওই একদিন পর পরেই।
একদিন পর পর?
এক এক একদিনে, অর্থাৎ শেষ হইতে কলোরাডো হইতে এই সময় শেষ হইতে।
আচ্ছা।
হ্যাঁ, শেষ হইতে ঘাট বন্ধ করতো,
মানে একদম সময় দিত না।
সময় দিত না। হ্যাঁ,
আচ্ছা।
ওই ডাক্তার আসলে, এই সময় ডাক্তার এত ই ছিল না, ডাক্তার ছিল না এই গ্রামের, ওই যে উপজেলায় যে ডাক্তার আসলো ডিসপেন্সারি দিয়া ওই ওষুধপত্র ব্যবসা সেই ডাক্তারই আইসা। সেলাইনের সময় ব্যবস্থা মনে হয় ছিল না, সেলাইনের ব্যবস্থা ছিল না, ওই কি ইঞ্জেকশন যদি তো ওষুধ খাওয়াই তো এই। অনেক পর আমার মা মারা গেল।
মাও মারা গেল কি মানে খুব তাড়াতাড়ি দুই তিন দিনের মধ্যে?
ওই একদিন পর।
আচ্ছা,
ভাই মারা গেল একদিন, পরের দিন মারা গেল আমার বোন।
আচ্ছা,
হ্যাঁ, পরের দিন মারা গেল আরো বোন, আরো বোন মারা গেল, তারপর আমার মা মারা গেল। মা করতো কি ওই যে পায়খানা প্রস্তাব করতো তো ওইগুলি নিয়ে যাইয়া ও নদীতে যাইয়া ধোলাই গোসে করতো, ধোলাই ঠোলাই করে আনতো,
এবং তাতে করে সে কিন্তু আরো বেশি ক্ষতি করে,
বেশি, হ্যাঁ, বেশি ক্ষতি হয়েছে। ওই তখন আমার টাইফয়েড ধর।
আচ্ছা, আপনার টাইফয়েড?
আমার টাইফয়েড ধর। আমি ছিলাম তো বড়, কারণ আমার এই সেবা যত্ন করবো না অধেরই ই করবো, সেবা যত্ন করবো, এটা
কেমন একটা অবস্থা,
কেমন একটা অবস্থা। ওই মানুষ ওই দিকটা কবরস্থানে যাইতে আছে, এই গোর করতে আছে, লোক জানাজা দিতে আছে, মারতে আছে, এই
এইরকমই চলতেছে না?
এইরকমই চলতে পুরো গ্রামে,
মানুষ মারা যাচ্ছে, কবর খোঁড়া
যাচ্ছে, আবার এই সাথে আরো গুন মারা।
আচ্ছা,
এখন বুঝতে পারছি,
তখন তো আপনি বুঝতেন
মোটামুটি
কেমন লাগলো চাচা, যে বোনটা মরে গেল, আবার রাতে দেখলেন যে আর এক ভাই হইলো,
আর আব্বা তো গেছিল পাগল, অর্থাৎ আব্বা নিজের বাতা দিয়ে বাড়িয়েছে, বোনের অসুখ হয়েছিল, বোনের কাছে আমার আছে।
আচ্ছা, মানে বাবা তো তখন এইসব কিছু দেখে পাগল হয়ে গেল, ঠিক আছে,
পাগল হয়ে তার এক মাসই সে পাগলের মতন।
আচ্ছা,
তখন শান্ত হয়ে গেল, অসুখ বিসুখ চলে গেল সবার গ্রামে, আর অন্য অন্য বাড়িতেও।
কিন্তু অসুখ বিসুখ গেল, পুরো গ্রামকে ঠান্ডা করে একবার
শেষ করে গেল।
প্রিয় শ্রোতা, মানে আমি একটু বলি, সেখানে যে একজন মুক্তিযোদ্ধার জীবন কাহিনী আমরা শুনছি আজকে, ক্লাস ফাইভ থেকে গল্পটা শুরু হয়েছে। যুদ্ধ তো আসলে সে মুক্তিযুদ্ধ ঠিকই করেছে, কিন্তু জীবন যুদ্ধ দিয়েই সে শুরু করেছিল। জীবনটা আসলেই কল্পনার চেয়ে বেশি কিছু, জীবনটা আসলে কিন্তু একটা যুদ্ধ। আজকে আমাদের এই আলতাফ হোসেন খানের জীবন গল্পে, অর্থাৎ মুক্তিযোদ্ধার জীবন গল্পে আমরা কোন দিকে যাবো জানি না, শুধু পুরোটা সময় সাথেই থাকবেন, একটুকু অনুরোধ। হ্যাঁ চাচা,
তারপরে গ্রাম তখন ঠান্ডা হয়ে গেল, আব্বায় আস্তে আস্তে মানসিক ইটা
ফিরে পাইল।
তখন তো সংসারের দিক, কোথায় চাল, কোথায় ডাল, এবং বর্ষা বন্যা হইতো, ধান চাল সব পানিতে নিয়ে যেত। এটাকে হাল ধরার জন্য আব্বায় তখন বিভিন্ন পদক্ষেপ নিল।
আব্বা কতদিন পর্যন্ত অসুস্থ ছিল?
প্রায় মাস
খানেক। তখন কিভাবে চলতেন সংসার?
তখন ওই তখন আমার ওই আত্মীয় স্বজন আসল,
ওনারাই সাহায্য
করতেন। অন্য গ্রামে
বাবা কি করতেন, কাজকর্ম?
বাবা কৃষি কাজ করতো, মাদবর্ষা দিদি করতো, আবার মেম্বারও ছিল। ওই গ্রামের এত গণ্যমান্য পাঁচ জনের মধ্যে একজন সে ছিল। পরে হেসে আস্তে আস্তে যে সে মানসিক তার ফিরে আইলো, তখন ধীরে সুস্থ কৃষি কাজের দিকটা আবার। সেই সময় তো এক ইনকাম ছিল কৃষি কাজের উপরে, বাইরে কোনো ইনকাম ছিল না আমাদের। হ্যাঁ, আমাদের কি প্রায় গ্রামেরই ছিল না, এক গ্রামের মধ্যে মেট্রিক পাস করে নাই, কলেজ ছিল না। তো তাই যাই হোক, আবার হাল ধরলো, হাল ধরো তো আমি লেখাপড়া করতে পারলাম, আমার আরেক ভাই লেখাপড়া ছেড়ে দিল। তিন ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেল, আরেক ভাই বেঁচে ছিল,
আর বোন মারা গেল,
বোন মারা গেছে
একজন।
মোটপট মা আর বোন ভাই ব্রাদার নিয়ে প্রায় ছয় সাত জনের মতন মারা গেছিল ওই ওই আমাদের পরিবারে। তারপরে বাবা হাল ধরলো, ওখানে সংসার কি পাবে চল, ছোট, আমি পড়ি ফাইভ ইয়ার্স, আমার বোনটা একটু বড় আর শিখছে না কি জানি, পরে কিছু এরকমই
একটু বড় ছিল,
পিডাপিডিয়ে ভাই বললাম না। তারপরে ওই ছোট ভাইটা সমস্যার লেখাপড়া ছেড়ে দিল, ও কৃষি কাজ করে গেল। কৃষি কাজ করাতে দেখা যাচ্ছে বিভিন্ন দুর্যোগ হয়, বন্যা হয়, আমাদের ছয় মাসের যেই ধান হয়,
ছয় মাস আবার কাজ বন্ধ বা নষ্ট হয়ে
যায়, ছয় মাসে ছয় মাস খেতে পারি। আগে তো আবার ইডি ধান ছিল না, ওই সময় হয়তো ধান বন্যা দুই মাস তিন মাস পর জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আমরা ধান কাটতাম, তো এত বিঘায় দশ মন বা আট মন এরকমই হইতো, ছয় মাস চলতো। আর ছয় মাস বিভিন্ন হাট বাজারে যারা ব্যবসা করতো, মাল সাল কিনতো, কিনে পয়সা টাকা হইতো, ওই দাবার সংসার চলতো। তো আমার লেখাপড়া করতেছি, স্কুলে হাই স্কুলে গেলাম, তখন বেতন কম ছিল, কম ছিল, পয়সার খুব মূল্য ছিল।
টাকার তো তখন অনেক মূল্য ছিল,
সাংঘাতিক। আমরা তো হাইকে যেতাম, আমার বাড়ি থেকে ধরেন স্কুল উপজেলার পাশেই আমি, আমার হাইকে যেতে একটা নদী পার হইয়া যেত একটু। তখন আব্বা আমাকে দুই আনা বা চারি আনা এরকম দিত, কিছু কম দিয়ে আবার ফাইনাল পরীক্ষা দিতাম। শিখছি যখন তখন তো আন্দোলন শুরু হয়ে গেল, ছাত্ররা দেখি আন্দোলন।
কত সাল?
৬৬টির ৬ দফা আন্দোলন দিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওইটা আমি বলতে
চাইছি।
বঙ্গবন্ধু যখন ওই ৬ দফা দিল, বঙ্গবন্ধু জেলে ছিল, জেলে থেকে বাইরে এনার পরে তো ৬ দফা আন্দোলন দিল।
ওই সময় কি বুঝতেন দেশের অবস্থা, যে চলতেছে একটা অরাজকতার মধ্যে?
বুঝতে পারতাম, তখন তো আমরা ধাপাই পড়তাম, আমরা ছোট থাকলেও ওই সিনিয়ররা যখন স্কুল বন্ধ করিয়া লও, তাদের
আন্দোলন হচ্ছে,
আন্দোলন আছে, আন্দোলনে এই জয় বাংলার স্লোগান অথবা ওই সিনিয়রের কাছে শুনছি, শিশাক্তিটা খুব ভালো আমার মনে আছে। কেন আন্দোলনে ওই ছাত্রকের সাথে যাইতাম, এক স্কুল থেকে আরো স্কুলে ছাত্রকে নিয়া, এক স্কুল থেকে আরো স্কুল অনেক দূর ছিল, হাই স্কুল গুলি।
তো ওই সময় কি করতেন চাচা আপনারা?
তখন লেখাপড়া করতাম।
লেখাপড়া করতেন মানে ওই যে এক স্কুল থেকে যাইতেন,
ওই যে স্লোগান দিতাম,
স্লোগান দিতাম,
হ্যাঁ, আইবের বিরুদ্ধে স্লোগান।
আচ্ছা,
তখন পুলিশ দাঁড়াই থাকতো, পুলিশে মানা করতো অনেক সময়, বা পুলিশে তারপর তো আইয়ুব সরকার ও এর মধ্যে আবার যুদ্ধ হয়েছে, পাক ভারত যুদ্ধ হয়েছে ৬৪ না কি জানি যুদ্ধটা হয়েছে, পাক ভারত যুদ্ধ পাকিস্তানের, সেই সময় আন্দোলন সব বন্ধ হয়ে গেল। আন্দোলন বন্ধ হয়ে গেল, যুদ্ধ মানুষ
পাকিস্তান আর ভারতের মধ্যে,
ভারতের মধ্যে যুদ্ধ হয়েছিল, বিরাট যুদ্ধ হয়েছিল, কয়দিন? ১৭, ১৮, ১৯ ছিল।
আচ্ছা, তখন তো আমরা পাকিস্তান, তখন ভূখণ্ড পুরো পাকিস্তান,
হ্যাঁ পুরো পাকিস্তান। ওই ৬৬টিতে যখন আবার শুরু করলো শেখ মুজিব জেলে থেকে, শেখ মুজিব আটকেই রাখছিল, হ্যাঁ, বঙ্গবন্ধু আটকেই রাখছিল, আটকানোর পর আবার ছাড়লো বাসা, মৌলানা বাসানি আন্দোলন বন্দন করিয়া বা দেশের জনগণ আন্দোলন করে তারা বাইর করলো, আন্দোলন করে যাই হোক বেরিয়েছে। ৬৬টি গেল, ৬৮ গেল, তখন তো মার্শাল্লাহ শুরু, এত আন্দোলনের মধ্যে আয়োগ দিল মার্শাল্লাহ।
আচ্ছা, ৬৪ কতটুকু মনে আছে? ওই সময় যে নির্বাচন, ওই সময় যে ঘটনা বলতেছিলেন আপনারা,
৬৬ ৬ দফারটা বলতেছি,
হ্যাঁ, ৬৬ ৬ দফার কতটুকু মনে আছে?
ওটা মোটামুটি আমার ভালোই মনে আছে, ৬ দফা আন্দোলনে এই কাগজপত্র লইয়া যায়, এটা লইয়া যায় ছাত্রকে বিভিন্ন চ্যালেঞ্জের কাগজ কিনি আটানা দিয়া।
আচ্ছা,
হ্যাঁ, এই ধরনের আমরা ওই আন্দোলনে আমাদের ছাত্রদের যে কি দাবি দেওয়া, ওইটাই এই আন্দোলনটা ওদের মধ্যে ৬ দফার মধ্যে ছিল।
আচ্ছা,
আগুন জ্বালায়, এটা জ্বালায়, পাবলিকই জ্বালাই দেয়, চোর ডাকাইতে
জ্বালাই
দিল মার্শাল্লাহ, মার্শাল্লাহ দিল মতন বঙ্গবন্ধু তো আবার রেস্ট করছে। ও মার্শাল্লাহ দিয়া করলো কি, যত গ্রাম গঞ্জ আছে, কচুরি পানা কাস মাস এটা ওইটা সমস্ত কিছু তোমরা পরিষ্কার করিয়া লাইবা, কিন্তু ভয় করতো
সাংঘাতিক।
আবার শুরু হয়েছে,
আচ্ছা,
এই আন্দোলন করতে করতে
ওই সময় তো একটু থামাই চাষ আপনাকে, ওই যে যখন উনি ইসলামাবাদ থেকে রেডিওতে অর্ডার দিল যে সব ঘাস পাতা পরিষ্কার করে ফেলো, ওটা তো ব্যাপক একটা সারা পড়ছিল বলে আমি শুনছি, যেটা সবাই যে যার মতো,
সবাই যা যার মতো ঘরে ঘরে বাইরে তোমার ওই সব পয় পরিষ্কার করিয়া লাগে।
এই পরিষ্কার করার অর্ডারটা দেওয়ার মানেটা কি, মানে এটা কি শুধুই পরিষ্কার পরিচ্ছন্নতা নাকি অন্য কোনো?
এটা পাবলিক এর মনে হয় একটা যে ভালোর পথে দেখানোর জন্য, যে ওই আন্দোলন থেকে তারা জানি পাকিস্তানের দিকে বা শেখ মুজিবকে বাদ দেওয়া জানি আমার দিকে আসে, আমার মনে হয় জানি এটা তাকে জনসমর্থন নেওয়ার জন্য এই কাজটা করছে, হ্যাঁ মনে হয় জানি, হ্যাঁ, জনসমর্থন করার এই জন্য এই কাজে। তার বাংলাদেশের মানুষ তো তখন ৭৫ আসলো, তারা চিন্তা ভাবনা হয়েছে আমাদের দেশ স্বাধীন হইব, শেখ মুজিব যা বলে তাই আমরা করব, হ্যাঁ, আইয়ুব যাই করুক না কেন, আর্মি দিয়া বা মিলিটারি দিয়া বা ওই যে পুলিশ দিয়া কতটুকু আগুইতে
পারে জনগণ
আরো দাঁড়িয়ে। কিছুদিন করার পর আবার একটা অর্ডার দিল, যাদের সম্পদ আছে ধান যারা বেশি পায় 100 মন 200 মন 300 মন ধান, বলল যে ধান পাবলিকলি বিক্রিব,
মানে
শেষ করবে।
আচ্ছা,
শেষ করিয়া যারা গরিব আছে তাদেরকে দেবে। এটা জনসমর্থন নেওয়ার জন্য মনে হয় এই কাজটা। এই সমস্ত গ্রামে ধরেন আমাদের গ্রামে 300 পরিবার আছে, 300 পরিবারের মধ্যে 50 জন খুব ভালো আছে, বাৎসরিক ধান 200 মন 300 মন 100 মন পায়,
অর্থনৈতিকভাবে ভালো,
অর্থনৈতিকভাবে খুবই ভালো, আর বাদ বাকি তো সবই দিন আনে দিন খায়। আমার মনে হয় ওইটার জন্যই এই আইব খান এটা চাল দিচ্ছে, আন্দোলনটা থামানোর জন্য একটা কৌশল বাই করছে। আমরা ওই সময় দেখছি দান নিয়ে দৌড়াদৌড়ি করতে আছে, এই বাড়িতে কোন ওই ব্যক্তি আত্মীয় স্বজন আছে না, অল্প কিছু দান দেখে বিভিন্ন আত্মীয় স্বজনের ব্যক্তি রাখতে আছে, কোন সময় পুলিশ আসে, কোন সময় কি আসে, শেষ করে এইভাবে শুরু করলো। শুরু করার পর এই আন্দোলন কিছুদিনের জন্য একটু থামলো, থামার পর আবার ওই ছয় দাবার ভিত্তিতে শুরু হইলো।
প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি। আমরা শুনছি আলতাফ হোসেন খানের জীবন গল্প, মুক্তিযোদ্ধার জীবন গল্প শুনছি, যার জীবনটা শুরু হয়েছে যুদ্ধের মধ্যে দিয়ে। একেবারে ছোটবেলায় তার ক্লাস ফাইভে যখন পড়তো, তখন কলেরার প্রকোপে তার বাবা বেঁচে ছিলেন, বাবা পাগল হয়ে গেলেন, কারণ হচ্ছে তার মা মারা গেল, ভাই মারা গেল, বোন মারা গেল। তারপরে আমরা এখন আছি তার গল্পের মধ্যে দিয়ে, আমরা এখন 69-এর গণ অভ্যুত্থান সেই সময়টা আমরা এখন আছি। একটা ছোট বিরতি নিয়ে আমরা আবারও ফিরব কিছুক্ষণের মধ্যে। প্রিয় শ্রোতা, কোথাও যাবেন না, আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920। আর যে সেতু আছে আপনার সাথে, এবং আপনি চাইলে আমাদেরকে ফোন করতে পারেন, আপনার জীবন গল্পটা বলতে পারেন। নম্বরটি হচ্ছে 09613 892 892। আরো একবার বলছি 09613 892 892। এছাড়া চাইলে আপনি ফেসবুকেও যোগাযোগ করতে পারেন, ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/setu.abcradio। এই পেজটি আজ যে সেতু নামে রয়েছে, আমি ঠিকানাটা আরো একবার বলছি www.facebook.com/setu.abcradio। পেজটি আজ যে সেতু নামে আছে, আপনি এটাতে লাইক দিন, আমার মেম্বার হয়ে যান, এবং সেই পেজটির মাধ্যমেও আপনি পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমাদের পুরো টিমের সাথে যোগাযোগ করতে পারবেন। ওকে, ছোট একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।
Close Up presents Hello 8920. Close Up, the closer, the better.
স্বাগত জানাচ্ছি প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। আমি আজ যে সেতু আছি এবং আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM। প্রিয় শ্রোতা, আজকে আমাদের সাথে অতিথি রয়েছেন, অর্থাৎ যার জীবন গল্পটা আমরা শুনছি, তিনি একজন মুক্তিযোদ্ধা। আমি গর্বিত যে এমন একজন মানুষের সাথে আমি বসে আছি এবং আপনাদেরকে তার জীবনের গল্পটা আমি শোনাতে পারছি। এবং যাদের মতো মুক্তিযোদ্ধাদের জন্য আজকে আমাদেরই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, আমরা কথা বলতে পাচ্ছি, নিজেদের মতো স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পাচ্ছি, এরকম মানুষদের জন্যই মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন খান রয়েছেন আমার সাথে। আমি কথা না বাড়িয়ে তার কাছে চলে যাচ্ছি, কিন্তু একটা ব্যাপার আপনাদেরকে বলতে চাই। আপনারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন, এখানে এসে আপনার জীবন গল্পটা বলতে পারেন, তার জন্য একটা ফোন নম্বর রয়েছে, নম্বরটি হচ্ছে 09613 892 892। আরও একবার জানাচ্ছি 09613 892 892। এখানে আপনি ফোন করুন, ছোট্ট একটা নির্দেশনা দেওয়া আছে, সেটা ফলো করে আপনার কথাটা রেকর্ড করুন। এছাড়া ফেসবুকেও আপনি যোগাযোগ করতে পারেন, ঠিকানাটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। আর যে সেতু নামে রয়েছে পেজটি, আপনি লাইক দিন এবং কানেক্টেড হয়ে যান, আর সেটার মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন। ওকে, আপনি যেখানে ছিলেন, যে 69-এর গণ অভ্যুত্থানের সময় দুটো নতুন নতুন অর্ডার আসলো, যাতে করে মানুষ একটু আন্দোলন থেকে সরে যায়, তারপরে আবারও সেই আগে আন্দোলন শুরু হলো।
69-এর গণ অভ্যুত্থান হইলো, প্রথমত এখান আইয়ুবের কাছে ক্ষমতা নিয়ে নিল, দিল নির্বাচন। নির্বাচন ঘোষণা দেওয়ার পরে তো সব নির্বাচনমুখী হয়ে গেল। তারপর নির্বাচন হলো, নির্বাচন হইলো 70-এ হিসেবে।
আচ্ছা,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো।
আচ্ছা, নির্বাচনে
পার্লামেন্টারি যে সংসদ বসবে, ওই সময় কি জেনেছিল, সংসদে দায়িকা বিভিন্ন আলাপ আলোচনা ইয়াহিয়া খান শুরু করলো বঙ্গবন্ধুর সাথে।
আচ্ছা,
71-এর মনে হয় জানুয়ারি আইসা গেছে, খুব সম্ভব,
মানে 70-এর শেষের দিকে
নির্বাচন হওয়ার পর, ওই জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শুধু বৈঠক।
আচ্ছা,
এখান ভুট্টো ঢাকা আসতো, সেটা আলা বলেছে না কি আলা বলেছে না, পেপার পত্রিকায় আমরা যা জানতে পারলাম, আজকে এটা দিব, এটা দিব, এ করবো, এ করবো, কিন্তু ক্ষমতা হস্তান্তর কোনো
জনগণের দাবি কি ছিল?
জনগণের দাবি ছিল যে বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা হস্তান্তর করো। এটা ছিল কলম মার্চ মাস পর্যন্ত মিটিং করে ওদিকটা পাকিস্তান থেকে সেনাবাহিনী আনতেছে গোপনে,
এটা গোপনে কেউ
জানতো না, গোপনে আনতেছে বেশি ওই যে বাহিরে জাহাজটা সেনাবাহিনী আইসা গাড়ি ক্যান্টনমেন্টে। আর বাঙালি আর্মি যারা ছিল তারাও আস্তে আস্তে বুঝতে পারছে জিনিসটা, যে না ও তো ক্ষমতা ছাড়বে না। আর বাংলাদেশ থেকে যে আর্মির অফিসার আছে তাদের পাকিস্তান পোস্টিং করতে আছে।
আচ্ছা আচ্ছা, এটা কবে হয়েছে? প্রায় 7 মাসের পরে চলতেছে
পাকিস্তানের ওই ফ্ল্যাগ পরে এলাইছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় এটা আমরাও করছি, যে আন্দোলন ছাত্র আন্দোলন করছি ওই সময় আমরাও ছাত্র গ্রুপের বিভিন্ন ধরনের, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র গ্রুপের বিভিন্ন ধরনের গোলাগুলি শুরু করলো
ওই সময়। হ্যাঁ,
ওই সময়। হ্যাঁ, এটা এই উত্তেজনার মধ্যেই।
আচ্ছা,
তারপর 7 মাত্র যখন ভাষণ দিল, আমি আসি নাই, না আসলো, আমার সাথে এক লোক ছিল তার বাড়ি তো ঢাকা, সে বললো গাছ গাছা ছিল না, পুরাটা খোলাই ছিল,
খোলা ছিল,
কোন জায়গা বাকি ছিল না বলে লোকের আসতেও পারি না, এরকম যোগাযোগ ছাড়া আর কোনো ছিল না, তো আসারও সম্ভব হয় নাই, কিন্তু বুঝি সবকিছুই। আন্দোলন তো আমার প্রত্যেক থানায় চলতেছে। হ্যাঁ, ডেলি ওই থানার সম্বন্ধে আন্দোলন করি, এহেন করি, ওহেন করি, থানা তখন তো পাকিস্তানের আন্ডারে সব। তারপর 7 মার্চে ভাষণ দিল, ভাষণ দেওয়ার পরেই শুরু হইল স্বাধীনতার সংগ্রাম। ভাষণ দেওয়ার পরেই এই আর্মি করলো কি, বিভিন্ন উপজেলার প্রত্যেকটা মহকুমায় আর কি, প্রত্যেকটা মহকুমায় ওই আর্মি দিয়ে দিল। আর আইসা করলো কি, বিভিন্ন উপজেলায় যাই আর হিন্দুর উপর প্রথম অত্যাচার শুরু করলো, ঘর বাড়ি জ্বালাই দিল।
গ্রামে তখন আর্মি ঢুকে গেছিল,
আমাদের গ্রাম থেকে আর কি পাশের বাজারে ঢুকছিল।
আচ্ছা,
থানার পুলিশও এখানে গেছে, ওরা জ্বালাইপুরে চলে গেল যা, তারপর আমি গেলাম।
জ্বালাইপুরে কি দিছে, মানে মাঠ খেত নাকি
ঘরবাড়ি
জ্বালাই?
ঘরবাড়ি জ্বালাই দেয় বাজারে, হিন্দুদের উপর প্রথম অত্যাচার দেখার জন্য গেলাম। তখন ওই একটা ধোয়া ছিল না, কলমা বাতাও, কলমা বাতাও, বিভিন্ন ধরনের নামটা করে ডাকতো, এই করে ডাকতো, বিভিন্ন লুঙ্গ করিয়া ডাকতো। তা আমি টুপি পান্তাই দিয়ে আরো কয়েকজন গেলাম, বর্ষাকাল এদিকে উদ্যা চালাইয়া দেখতে আসে, যাই ওই বাড়িতে আগুন দিব। পুলিশও আবার ওই ধরনের
দেখলেন, মানে যাই নিজের চোখে যেটা দেখলাম,
হ্যাঁ, নিজের চোখে দেখলাম যে কুড়িয়া কেউ গুলি করিয়া পেটের আতরি বাতরি বাইক রয়েছে, দুইজন শুয়ে রয়েছে, হঠাৎ করে গুলি করিয়া আগুন দিয়া চলে
গেছে।
মানুষ দূরে ই করতে আছে ওই সাথে সাথে, তখন মনে করলাম আবার পুলিশও আবার এই তোমরা এই চৌকিয়ারে তোমরা এখানে মানুষ বৃদ্ধিছে, তো পুলিশ তো বাঙালি, ওরা তো আর কিছু করবো না আমাদের, আমরা দেখি কি ব্যবস্থা। একটা লোকের লাশ ফুরিয়ে রয়েছে, লাশা দেখলো তো একটা মায়া মহা বাচ্চা,
সেটাই তো।
তখন মনে মনে করলাম যে হ্যাগো মারতে আসছে, আবার কালকে তো আমাদেরও তো যুবক শ্রেণী আছে, হ্যাঁ, যুবক শ্রেণী পাইলে ওই ধরে, যুবক ছেলের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। এই যুবক তারা প্রথম ফার্স্টে আমরা গেছি, পরে আর ওরা আসলে আর আমরা যাইতাম না, যুবক শ্রেণী পাইলে বিভিন্ন কথা জিগেই তো, কিন্তু মুক্তিযোদ্ধা শুরু হয় নাই, শুরু মুক্তিযোদ্ধা ট্রেনিং করে আসে নাই, এটা ফার্স্টে,
মানে
এক মাস মনে হয় 7 দিন বা 14 দিন ট্রেনিং দিয়ে ভিতরে পাড়াই। হ্যাঁ, এ পাড়াই,
7 মার্চের ভাষণের পরেই সবাই ইন্ডিয়া গেছে ট্রেনিং এর জন্য,
পুরো শুরু হয়েছে। এখন আর যুবক সেদিন তালাশ করে সব গ্রামগঞ্জে যাইয়া আব্বা মগজ জিজ্ঞাসা করে মুক্তি কেয়া হয় বিভিন্ন ধরনের ই করতো মুক্তি তোমার ছেলে কোথায় উর্দু ভাষায় বলতো আর কি মুক্তি কেয়া হয় মুক্তি কেয়া হয় মুক্তি তাকে আমরা নিয়ে জানে গা হ্যাঁ এই কথা বললা ওই
বাসানোর
পরই শুরু হয়েছে এগুলোম অত্যাচারটা বেশি অত্যাচার ওই সময় না করতো যদি দরবার না করতো তাহলে দেশ স্বাধীনে তার সময় লাগতো এই জিনিস সময় লাগতো যে যুবকরা তো ওই তাড়াতাড়ি তখন আমি নবম শ্রেণীর ছাত্র তখন করলাম আরো প্রায় 50-60 জনের মতন
একসাথে পড়াশোনা করতে পারতেছিলেন এই দেশের অবস্থার মধ্যে
স্কুল বন্ধ হয়ে গেছে ৫০-৬০ জনের মতন আমরা একত্র করলাম তখন তো টাকার খুব অভাব টাকা পাম কই তখন যাই বাড়িতে দান আসলো দান বিক্রি করলাম তোমার আরো কি ২০ টাকা করে মন এরকম হবে ২০ টাকা পাইলাম ১,০০০ টাকা সেই ফিসটা নিয়ে আরো আমার এক ক্লাস ফ্রেন্ড আছিল ও প্রায় ২০-২৫ টাকার মতন আরো নিয়েছে ৩০ টাকা শুরু হইলো সেই আজকে কলম যাইতে হইব কোথা করে থাকি বাড়িতে কেউ না জানে ভারতে যাবো এই মুক্তিযুদ্ধের কাহিনী শুরু
চেতনাটা কি করে আসলো চাচার ভিতরে ওই সময়ের ঘটনা দেখি
চেতনা আসছে এই জন্য ঘটনা যে মা বোন ইজ্জত আমার সামনে বা আপনার সামনে একটা যুবতী মেয়েকে ধরে নেয় আমার বোন ভাই মুখের বোনের মুখের মা ধরে নিয়ে অন্য অত্যাচার করতো তখনই তো মনে করছে না এই দেশ আমাদের স্বাধীন করতেই হবে হ্যাঁ আমাদের বাঁচাইতেই হতো আমাদের তো অস্ত্র নাই হাতিয়ার নাই মানে কি কর
আমরা পারি না এমন কিছুই নাই একটা সুপ্রশিক্ষিত একটা দল তাদের সাথে যুদ্ধ করে আমরা বাঙালির আপামর জনসাধারণ পথে নেমে গেছিলাম আমরা যুদ্ধ করেছি আমার দেখা হয়নি আমি তাদের দলে নিজেকে ফেলতে চাই কারণ আমিও বাঙালি আমি গর্বিত বাঙালি শুধুমাত্র একটাই সম্বল ছিল সেটা হচ্ছে সাহস না ছিল পয়সা না ছিল ট্রেনিং না ছিল অস্ত্র কিছুই ছিল না কিন্তু তারপরেও দেখেন আজকে এই দেশ আমাদের সেই সাহসটাকে প্রসারিত করে তারা ট্রেনিং এর জন্য রেডি হলেন তারপরে
আমরা ৬০ জন আমরা একত্র হইলাম এমন একটা স্থান দিলাম যেমন ওই স্থানে যাইয়া তারা সবাই থাকবে যার 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 বাড়ি থেকে ওই স্থানে যাবে কেউ বাপ আব্বা না জানে
কেউ যেন বাসায়
না জানে আশেপাশে যারা না জানে
তখন সবার বয়স কি মোটামুটি একই রকম ১৪-১৫ বয়সের মধ্যে আর
কিছু আছে ১৮-২০ বছর যারা সিনিয়র আমরা হয়ে গেল কারেন্ট নাই কিছু নাই বাতি নাই লাইট নাই অন্ধকারের মধ্যে গেলাম এমন একটা জায়গা নির্ধারণ করা হয়েছে
এখানে সবাই মিলিত হবো
সবাই মিলে
তখন কি আপনাদের গ্রাম পাকানাদার বাহিনীরা কি
যাইতো বা আমাদের পাশাপাশি আমলিকের এক নেতা ছিল তার বাড়ি ঘর জ্বালাই দিল
আচ্ছা আচ্ছা
আমলিকি ওই যুবক পাইলেই ধরত
তখন
তো মানুষের আমার তো নিরস্ব অস্ত্র নাই তখন যার যার ওই বাড়ি থেকে যার যার মেয়ে পুরুষ বা বাচ্চা কাচ্চা নিয়া এই এই গ্রাম থেকে অন্য গ্রামে
চলে যেত
তখন তো নদী যাতায়াতের বেশি আমাদের এলাকাটা আমি বলতেছি গাড়ি ঘোড়া রাস্তা কম নদী পথেই আসতো বেশি এই সব মানুষ দৌড়দৌড়ি এইটা ওইটা নিজেরা আমরাও তো দৌড়দৌড়ি করিয়া নিরাপত্তা স্থানে যাইয়া চুপচাপ থাকতাম আবার ওই আয়সা করতো কি বাজার হতো
আচ্ছা
হিন্দুদের স্বর্ণর দোকান আছে না কদেরকে ধরিয়া বাইন্দা লঞ্চে নিয়েছে লঞ্চে আইন না ওই নদীটা চালাই গেছে ওই জায়গায় ফেলাই দিছে
আচ্ছা
৫ জন ফেলাইছে ৩ জন মারা গেছে ২ জন
বাইশে চলে
আসে কেমনে জানি বা বাইচে গেছে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা মুসলমান আমাকে তো ছাড়তেছে না যাই হোক ওইগুলো ওই দৃশ্য দেখতে আর আমাদের দেশে থাকার কোনো ইচ্ছা নাই ভারতে যাব ট্রেনিং দিব আমরা অস্ত্র নিয়ে আইসা এদের সাথে আমরা
যুদ্ধ করব
৬০-৬৫ জন লোক করতে করতে হইয়া নৌকা নিলাম নৌকা আবার রেডি থাকতো।
তখন তো এই প্রসেস চলতেছে যে যাচ্ছে মানুষ,
মানুষ যাচ্ছে, আবার শরণার্থী যাচ্ছে, হাজার হাজার শরণার্থী হয়তো রাস্তায়, এমন কিছু আবার লোক আছে ওই শরণার্থী ধরিয়া কায়ে এই টাকা পয়সা যা পাইতো, ওই রাজাকার মাজাকার কিছু আছে না, ওরা কিছু ধরিয়া
যা পাইতো।
তা আমরা নৌকায় যখন নামছি, ধরেন সন্ধ্যার সময় নৌকা ফুটছি, ঠিক আছে, আমাদের শরণার্থী কিছু আছে, মহিলা, যুবক মহিলা, 15 বছর 16 বছর, মা বাবা ওরা বলে যে আপনাদের সাথে আমরা যাবো, আমাদের সাথে যাবো, আমরা যাবো মুক্তিযোদ্ধা, তোমরা যেবা সামনে শুনি যে ধরিয়া মেয়ে নিয়ে যায়, এটা নিয়ে যায় রাজাকাররা, ঠিক আছে লও আমাদের সাথে। এটা হইছে তোমাদের গোপালগঞ্জ মধুখালী, যেখানটা গেছি মধুখালী নদীতে আমরা নৌকা ছাড়বো, ওইখানে আবার হেল্প করতো, ওরা বলে দিত যে সামনে কোন রাজাকারের গাড়ি আছে, আমরা এদিক দিয়ে না যাই এদিক দিয়ে যাই, তাদের যে নির্দেশটা আমরা পালন করতে। এভাবে তো একটা বয়স্ক লোক, একটা মেয়ে 15-16 বছর বয়স নিয়েছে, যে বাবা রে এই মেয়েটা ওদের বাড়ি ঘর জ্বালাই দিছে সবকিছু, আর মা ও নাই বাবা ও নাই, মেয়েটা নয় যে মেয়েটা মুক্তিযোদ্ধা যাবে,
মেয়েটা মুক্তিযোদ্ধা যাবে,
কি করবো আমাদের যে সিনিয়র আছে আমি যুদ্ধ ট্রেনিং নিবো, যুদ্ধ করবো, আমরা আমাদের মনে যাক মহিলা আছে অসুবিধা কি, লো তোর কিছু পয়সা করি নাই, 50-60 জনে ভাগযোগ করে খাওয়াই আর কি, গামছার কিটে বানতাম, আটটা আছে খাইতেছে নৌকা থেকে নামিয়া, আটটা
যাচ্ছে
ইন্ডিয়া যাচ্ছি, ইন্ডিয়া যাওয়ার পর তো অনেক লাশ দেখতেছি, মানুষ কি লাশ নদীতে মারিয়া ফেলাই দিছে, বাসটা আছে
ফুলে উঠছে,
ফুলে উঠছে, পুরুষ মহিলা আর কি কি অবস্থা করছে দুঃখে, এগুলি দৃশ্যটা রাস্তা তো হাঁটতে কদা, এই পর্যন্ত কাদা হয়ে গেছে, বৃষ্টি নামার সময় বেশি, মুক্তিযোদ্ধার একটা দল পাইলাম, ওরা ট্রেনিং দেয় খুব সম্ভব ফার্স্ট ব্যাচ, অথবা ভারত কাছে তো ওরা যায় আসে, মাঝপথে সন্ধ্যা হয়ে গেল, মানে ওরা বললো যে ভাই আমরা রাত্রে কই যেগা, তোমরা থাকো এখানে, তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, দুই দিন দুটা খাই না, চিড়া খাই আর মুড়ি, নদীতে বা পানি যেন পাই ভিজেই রই, ওর এই খুললা আবার গুড়টা খাই,
আবার ওই নদীতে তো লাশ ভাসতো,
লাশ ভাসতো,
মানে কি জীবন থাকে, বিভীষিকার একেবারে চূড়ান্ত পর্যায়ে।
তো গেলাম, বললো যে ভাই তোমরা তোমার শেষ রাত্রে এখান থেকে রওনা দিবে।
আচ্ছা, মানে যারা ফিরে আসলো প্রথম ব্যাচ, ওরা বললো,
ওরা বললো, অস্ত্র দেখলাম, তার মনে মনে বললাম তো অন্য দল হইলে তো আমাকে ধরতো, জয় বাংলার লোকই, জয় বাংলার লোক, জয় বাংলার লোক না বললে তো সমস্যা, ভারত ওই জয় বাংলার লোক, তারপরে ওখানে রইলাম, ওরা আবার টাক শাকের ব্যবস্থা করছে, এই ঘরে 5 জন খাইবা, এই ঘরে 5 জন খাইবে, হ্যাঁ
এটা কোথায় ব্যবস্থা হইলো,
এটা হচ্ছে যশোর,
যশোরে,
যশোরে শেষ রাত্রের দিক, এই মেয়েটাও আছে, মেয়েটা দুইজন তিনজনে ধরিয়া আটকাতে পারতেছে না, পাও ফুলিয়ে গেছে, সালোয়ার কামিজ ছিঁড়ে গেছে, টেইলার পাইছিল, বানাই দিল, বানাই দেওয়ার পর তারপর শেষ রাত্রের দিকে আমরা ওই ভাত খাইলাম, 3 দিন পর মিষ্টি কুমড়া আছে না, মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দা পাকাইছিল, ওই লিয়ে ভাত চাইটা পাই গল্প করে খাইয়া এই শেষ রাত্রের দিকে আবার রওনা দিই। কালীগঞ্জ একটা জায়গা আছে, কালীগঞ্জে আবার আর্মি থাকে,
পাকিস্তানি বাহিনী
যে আমাকে গাইড করতে আছে, ওই এলাকার লোকই বললো যে হ্যাঁ কালীগঞ্জে কলম, আমরা যেখান থেকে পারমো হেন থেকে কালীগঞ্জ শহরটা, তো ওখান থেকে ওরা রোড দিয়া টহল দেয়, রাত্রে পার হইতো, শেষ রাত্রে পার হইতো, এরা সব লোক, আগে তো এটা বুঝতাম না, ওই সময় বুঝতাম না, কোরোলিন করিয়া ট্রেনিং এর পর বুঝি যে কোরোলিন করতে হয়, রাস্তা পার হইতে এক রাস্তা থেকে আরো পার হইতে কোরোলিন করিয়া বললো যে এইভাবে তোমরা পার হবা। হঠাৎ করে আলো এটা 3টা 4টা বাজে, কিছু লোক পার হয়েছি পার গেছি, কিছু লোক রাস্তার এপার আছে, হঠাৎ করে একটা গাড়ি আর্মির গাড়ি শব্দ পাইছিলাম, এই মানুষ কে কোথায় যে গেল, আমরা ওভার পার হইয়া গেলাম, গা জমি ক্ষেত আছে আর কি, ফসল আছে, ওখানে যাইয়া বিভিন্ন জায়গায় বা পুষ্করিণী মুষ্করিণী ওরা যদি ফায়ার টায়ার করে যদি হ্যাঁ আগে সিনিয়ররা বলে দিয়েছে ফায়ার টায়ার করলে কোনো একটা ডিফেন্স নিবা বা কোনো জায়গায় নিবা, তখন আমরা বিভিন্ন জায়গায় পজিশন নিয়ে গেলাম। ওরা আর ওইখানে নামছে নামিয়া দেখছে লোকজন আর পায় নাই, পিছিয়ে যারা আসলো পিছের দিক গেছে, রাত্রে অন্ধকারের মধ্যে আবার ওই গ্রামের দিক যায় নাই আর্মিতে। মাঠে আবার বিভিন্ন গাছ গাছ গর্ত পাইছি, গর্তের মধ্যে গেছি বা পুষ্করিণী পাইছি, পুষ্করিণীর পানি নাই, ওই মধ্যেই ই গেছে আবার পুষ্করিণীর পানি আছে সাইডে যাইয়া শুয়ে গেছি। যাই হোক ফর্সা হয়ে গেল, তারপর আবার হাঁটা ধরলাম, আস্তে আস্তে সব এ করছিল। উনি জিজ্ঞেস করি যে চাঁদপাড়া বর্ডার কত দূর, চাঁদপাড়া ঢুকছিলাম না ফার্স্টে, বলতে আছে 3 মাইল বা 4 মাইল। হাঁটতে হাঁটতে 3 মাইল হাঁটার পর আবার কয়েকজন আরো 3 মাইল আছে। যাই হোক হাঁটতে হাঁটতে কিন্তু ওই জায়গায় আবার আমাদের বাংলাদেশের কিছু লোক আর্মি এবং ভারতের আর্মি একত্রে মিললে ওরা ভারত থেকে বাংলাদেশের মধ্যে ঢুকে গেছে, না হয় শরণার্থীদের নিশ্চিত করে নিতে বা মুক্তিযোদ্ধা যারা যাবে যদি একত্রে থাকি 50-60 জন মনে করে এরা মুক্তিযোদ্ধা যাবে। পরের দিন রাত্রে প্রায় চাঁদপাড়া বর্ডারের কাছাকাছি গেছে আর্মির গাড়ি, রাস্তা কাছা ইন্ডিয়ার আর্মির গাড়ি, মনে হয় ক্যাপ্টেন নামে র্যাঙ্ক ট্যাঙ্ক জানতাম না যে অস্ত্র কমান্ডার, তোমরা কোন হয়, আমরা যাওয়ার দেখছি জয় বাংলা হয়, জয় বাংলা
এটাই কোর্ট ছিল না,
এটাই জয় বাংলা এদের কোর্ট ছিল, জয় বাংলার লোক পাইলে ওরা এই তখন ওই বলল গাড়ি তোড়বে। আমরা 50-60 জন আরো কিছু লোক আসলো, এই 60-70 জন
বর্ডারে পৌঁছেছেন,
বর্ডারে পৌঁছে গেছি আমরা।
পুরোটা কি হাইটে আসলেন?
পুরো হাঁটছি, খালি বাড়ি থেকে যাওয়ার পর নৌকা বাইছিলাম, নৌকায় ওইখানে যে নামাই দিয়েছে যে তোমার মধুমতি নদী পার, সেটা পানি সাংঘাতিক পানি, সেই সময় আমরা গেছি মধুমতি নদী পারে নামাই দিছে। আর কুড়াটা হাঁটা জয়সর হাঁটছি, কালীগঞ্জে হাঁটছি, খুলনার পর তো কালীগঞ্জে,
কালীগঞ্জে 3-4 দিন লাগছে
জয়সর দিয়ে হাঁটতে 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 3-4 দিন লেগে গেছে। খাওয়া দাওয়া খেলে ওই এক বেলায় ভাত খেয়েছি, আসলো চিড়া আসলো আর গুড় আসলো, ওটাই আমাকে খাওয়া। আর এই সময় খুদাও তো তোটা
লাগবে,
সবাই তো দেবো, সবার চিন্তা আসলো যে ভারতে যাবো মুক্তিযোদ্ধা যোগ দেবো, ট্রেনিং দেবো, অস্ত্র নিয়া মরবো কি না মরবো, না রাস্তায় মরিয়ে দিতে পারি, মরার চিন্তা ছিল না, মরার কোন চিন্তাই ছিল না যে আমি যে কোনো সময় মারা যেতে পারি, পাকিস্তানের সেনাবাহিনী যে কোনো সময় আমাদের আক্রমণ করে মারতে পারে, ওই চিন্তাটাই ছিল না তখন। তখন ছিল যে দেশ স্বাধীন আমরা কোন মুখে অস্ত্র নিয়ে আমি মা বোনের ইজ্জত কেমনি রক্ষা করবো, এটাই আমাদের ই ছিল, মূল লক্ষ্য ছিল। যাই হোক ওই আর্মির অফিসার অফিসার আমাদেরকে রিসিভ করলো, জয় বাংলা লোক হয়ে গা, হ্যাঁ জয় বাংলা হয়ে গা নিয়ে গেল, তারপর
ক্যাম্পে নিয়ে গেল,
ক্যাম্পে নিয়ে গেল, ক্যাম্পে আমাদের নাম ওদের এই দায়িত্বটাই ছিল, ক্যাম্পে নামাই দিল।
ওকে প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আর একটা বিরতি আমরা নিচ্ছি, যে চিরা গুড় খাওয়া এক বেলা ভাত খাওয়া এই মানুষগুলো ক্যাম্পে পৌঁছাইলো, মানে ইন্ডিয়াতে পৌঁছাইলো, সেখানে ট্রেনিং করবে, তারপরে কি হবে এগুলো আমরা সবাই আবার ফিরে এসে জানতে পারবো। বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন খান আছেন আমার সাথে, আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে এবং ABC রেডিও 89.2 FM আপনি শুনছেন, কোথাও যাবেন না, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, এরপরেই আমরা ফিরে এসে আলতাফ হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন খানের গল্পে সরাসরি চলে যাব। তার জীবনযুদ্ধ আমরা বেসিক্যালি শুনছি, মুক্তিযুদ্ধের গল্প শুনছি, কিন্তু শুরুটা হয়েছিল এই গল্পের তার জীবনযুদ্ধ দিয়ে, এখনো পর্যন্ত হয়তো তিনি যুদ্ধ করছেন কিছুই আমরা জানি না, আমরা শুধু শুনব। আর আমি অনুরোধ করব পুরোটা সময় সাথে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি সবাইকে ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে, আমি আরজে সেতু আছি আপনার সাথে এবং আপনি শুনছেন আপনার প্রিয় রেডিও স্টেশন ABC রেডিও 89.2 FM। এবং আজকে আমরা যে জীবনের গল্পটা শুনছি সেটা আসলেই অন্যরকম। আমার সামনে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন খান। যুদ্ধের সময় 1971-এ তিনি যুদ্ধ করেছেন, পুরো ব্যাপারটা তার জীবনেরই অংশ, তার জীবনের সবচেয়ে বড় অংশ। একটু আগে উনি বলছিলেন আমাকে, দেশ স্বাধীন করেছি, কি পাইলাম না এটা ইম্পর্টেন্ট না, এটা জরুরি না, হাঁটতে পারছি ভাই স্বাধীন ভাবে, এটা হচ্ছে জরুরি। এই যে নিঃস্বার্থ একটা ব্যাপার, দেশটাকে স্বাধীন করে এনে এখন শেষ বয়স, এখন 61 বছর বয়স, স্বাধীন করেছে কিন্তু আমাদের জন্য। এই যে মহান মানুষটা, তার গল্পটা আজকে আমরা শুনছি। আমি শ্রদ্ধা অবনত, আমি তার সামনে বসে আছি, আমি গর্বিত। আমি তার গল্পে ফিরে যাচ্ছি যে তারা বর্ডার পার হলেন।
অপেক্ষা করতে ট্রেনিং এর জন্য, এর ভিতর আমরা গেছি। এরকম ডেলি 500 যাইতে আছে, 500 আসতে আছে। যাই হোক, রাত্রে ওখানে গেলাম, রাত্রের খাওয়া দাওয়া হইলো না। পরের দিন সকাল বেলায় ভাত পাক করে 1000 লোকে, ভাত করে আবার 500 হিসাব যায়। এক বেলার বেশি ভাত আমরা খাইতে পারি না, ওরা একটা হিমশিম খেয়ে
যাচ্ছে।
অন্যত্র স্যার চলতে আছে, ওদের কাছে শুনি কি রে, আরে আজকে বাড়ি ঘর জ্বালাই দিছে, অমুকের বোনের লয়ে গেছে, অমুকের মায়ের ই করছে, সাংঘাতিক একটা খারাপ খারাপ। এইভাবে প্রায় 1 মাস হয়ে গেছে ধরতে ক্যাম্পে। এমনি হাতে খালি ট্রেনিং করায়, ট্রেনিং সেন্টার আবার ভারতে বিভিন্ন ক্যাম্পে থেকে রেকর্ডিং করে। তখন বললো যে ঠিক আছে, তোমরা ফরিদপুরের লোক কতজন আছে? 2000 মত লোক আছে, ফরিদপুর আছে, খুলনার আছে, বরিশালের আছে। আমাদের লিস্ট হয়ে গেল যে হায়ার ট্রেনিং এ যাইতে হইব, ট্রেন লাগাই না আছে, ট্রেনে যাবো। 2000 লোকের মতন হবে। এলাকার ই আছে না, গ্রুপ আছে না, ওই গ্রুপ অনুযায়ী আমরা 50-60 জন একটা এক ডাব্বাই উঠলাম। একটা কেটে রুটি দিল, ক্ষুধা তো ভেদে এক রুটিতে কি হয়, টাকা যা ছিল তো শেষ হয়ে গেছে। গাড়া ক্যাম্পে থাকতে বাবা মরুক, মা মরুক, যাই মরুক, তাদেরকে ধরে রাখা যাবে না। আমরা ট্রেনিং দেব, দেশে আসবো, ওদের সাথে আমরা যুদ্ধ করবো, দেশ আমাদের মুক্ত
করতেই হবে। একমাত্র
এটাই হচ্ছে সবার,
আর কোন
আর কোন ই নেই। তারাও তো কান্দাগারি করছে যে আমার ছেলে কোথায় গেল, কি করলো।
এই হচ্ছে অবস্থা প্রিয় শ্রোতা, মানে ফ্যামিলি থেকে চলে যাওয়া, না জানিয়ে চলে যাওয়া। আমরা এখনো হয়তো আমরা পারবো, আমরা বাঙালি, সেই সাহসী জাতি, কিন্তু ওই সময় এই মানুষগুলো মাঝে মাঝে আমি ভাবি বুকের ভিতরে সেই ভালো লাগাটা কাজ করে যে আমরা সেই জাতি, সবকিছু রেখে আমরা চলে গেলাম শুধুমাত্র অনলি বিকজ অফ এই দেশটাকে বাঁচানোর জন্য। এই একটা মহান স্বার্থ যেই জাতির আছে, আমরা সেই জাতি, আমরা বাঙালি জাতি। এবং আমার সামনে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন খান। চাচা তারপর বলেন আপনি।
তারপরে ট্রেন যাবে কোথায়? বীরভূম একটা প্রদেশ আছে, ওখানে যাইয়া থামছে যে তোমাদের নাম তো এগো, গাড়িতে তোমাদের যাইতে হবে। কোথায় যাব এটা বলে না, যে গাড়িতে ওঠো তোমরা। বহু গাড়ি লাগিয়েছে পাহাড়ের ভিতর দানিয়া, বিরাট ট্রেনিং সেন্টার আছে, ওখানে যাই দেখি তাবুটা আইন না
আপনাদের থাকার জন্য।
থাকার জন্য হ্যাঁ, একটা তাবুতে 10 জন চলে যায়। এখন বুঝি যে আর্মি সিস্টেম, ট্রেনিং এর পর বুঝতি 10টা উইং এ ভাগ করছে, 200 মুক্তিযোদ্ধা একটা উইং ছিল। তারপরে ওই যে প্লেট দিল, গামছা দিল, স্যান্ডেল দিল, এই আর্মির স্কেলে আমরা চলে গেলাম। হিন্দি কথা বলে তো প্রথম ফার্স্টে বসতাম না, পরে আস্তে আস্তে বসতে পারছি। ও এর মধ্যে আবার ওই মজিদ বাহিনীর লোক আসলো, বাংলা বোঝে আবার হিন্দু বোঝে, ওরা আমাদেরকে গাইড করতো। ওরা কি বলতো এই জিনিসটা, ওরা বাংলায় আমাকে বলে দিত। এই শুরু হলো ট্রেনিং, খানা দানা বল টাইম মতন আমাদের, এই যে ট্রেনিং শুরু হলো সকালবেলায় উঠেই রাইফেল আপ ডাউন করতে করতে সপ্তাহে এই করাই,
মানে এমনি প্রথম জন ধরলেন, ধরলেন
প্রথম ধরলাম মতো এত ওজন কেমনে কিভাবে অপারেশন। আর এর মধ্যে সাদা মাদা তো আছে, ট্রেনিং এর সময় তো আর মাপ নাই, যদি মাপ করে তো তুমি বাংলাদেশে যুদ্ধ করতে পারবে না।
কিরকম দিত
সাদাটা? দিত ওই গাছ মেসিয়াও, আবার ফরন দোল আছে, ফরন দোল মানে মাথা মেসি দিয়া সকালে ভোর চারটে উঠতাম, চারটে উঠতে বিস্তার পড়তো ইকি করিয়া পেলেটটা ওই বিস্তার উপরে বালিশের উপরে রাখিয়া, বালিশ তো ছিল না, বালিশ দিত না, ওদের উপরে সুন্দর করিয়া সবার কাছে অস্ত্র, পাহাড়ের ভিতর যাইয়া অনেক রাস্তা প্রায় 20 মাইল হাঁটছি,
আবার
ওই যে পাহাড়ের সাইডে ওরা দান করতো, ও কৃষকের দান করতো, এই দানের ভিতর দা আইল দিয়া অন্ধকারের মধ্যে অনেক দূর হারিয়ে যাইতাম, হারিয়ে যাইয়া কেমনে কি করতে হইতো, কেমনে গাছ ফেলাইতে তো, কেমনে এক্সোলজি লাগাইতে হইতো, হ্যাঁ রাত্রে এই ধরনের শিক্ষা ওখানে তারাও কষ্ট করছে, তারাও কষ্ট করছে, তারা ওই জিনিসটা দেখাইছে যে কিভাবে এক্সোলজি গাছে লাগাইয়া গাছে ফেলাই দেয়,
হ্যাঁ
কিভাবে রাত্রে আক্রমণটা করবা ওই ট্রেনিংটা দেওয়া হয়েছে, জানি এইভাবে 28 দিন ট্রেনিং দিছে তোমরা, 28 দিন 21 দিন এরমই দেওয়া হয়েছে, কারণ পরবর্তী বেসাবাদ দিতে হইব, দেওয়া যাতে অস্ত্রটা ঠিক মতো চালাইতে পারে, জানে আর্মি এই জন্য ওই অস্ত্র গুলি সব শিখাইছে, লাস্টে চানমারি, চানমারি বলুন গেলাম চানমারি নিজেরাই আমরা মাড়ি কাটিয়া আর্মির অফিসার আসলো, টার্গেট পে ঠিক জায়গায় লাগায় হবা, ফায়ারটা না করাইলে তো সাহস তো হবে না, আপনি গুলি তো ছাড়তে পারবেন না, লাস্ট সপ্তাহ খালি ওই অস্ত্র কিভাবে ছাড়বা, কিভাবে কি করবা, কিভাবে গুলি করবা, ওদের ফায়ার শুরু, টার্গেট মিলিয়ে, তারপর গ্রেনেড ফায়ার, গ্রেনেড ফায়ার এক অফিসার, ইন্ডিয়ান অফিসার আমাদের নিয়ে গেল বিকেল 4টার দিকে, গ্রেনেড ফায়ার 36 গ্রেনেড সবার একটা করে দিল,
হাতের
মধ্যে একজন ওই কাঁপতে কাঁপতে গেছে কি গ্রেনেড ওই
ছেড়ে দিছে,
সামনেই ছাড়ছে, সামনে ছেড়ে গড়িয়ে গেছে, গড়িয়ে যাইয়া ওই আর এক টুকরা ওই আর্মির অফিসারের প্যাডে লাগছে, প্যাডে লাগার সাথে সাথে গেঞ্জি গায়ে, সাদা গেঞ্জি গায়ে, হাফ প্যান্ট পরা, গেঞ্জি হয়েছে, রক্ত বাইর শুরু হইলো, গ্রেনেড ফায়ার বন্ধ হয়ে গেল, সাথে সাথে হেলিকপ্টার আসলো, মন হওয়ার পরে আমি জানতে পারি না, জিজ্ঞাসা কোন কার কাছে, সিরিয়াস খুব খুব রক্ত বেরিয়েছে, তুমি হেলিকপ্টার সাথে সাথে এসে ওই দিন আর গ্রেনেড বন্ধ হয়ে গেল, পরে আবার গ্রেনেড দিয়া মারলাম, বলছে যে দূরে মারো, চিকিৎসা টান দিলেই দূরে নিক্ষেপ করলেই ওটা কার্যকরী 50 গজের মধ্যে ক্ষতি হইব, তারপরে গর্ত হয়েছে বিরাট গর্ত বাইরে লাগাতো, এদের থেকে মারলে অনেক নিচে পড়ে যাচ্ছে, 100 গজের দূরে জায়গা, অনেক বয়ে করছে কই ছাড়িয়ে দিয়েছে মতন, ওই বাস্ট হয়ে গেছে, তাড়াতাড়ি বাস্ট হয়েছে এক টুকরা ইয়া, আমরা তো সব পুলিশ শুনেছি, যখন গ্রেনেড গিয়েছে তখন ওরা নিচে শুয়ে গেছি সবাই, তো হে আবার ওই আর্মির অফিসার একটু দাঁড়াইয়া দেখছে যে ওইটা দেখাতেই ওই টুকাইয়া লাগছে, তাই ওই দিন গ্রেনেড
ট্রেনিং অফ
চলে গেলাম ক্যাম্পে, আইডি দিতে হইতো এই 10 মাইল আসতে হইতো,
১ ঘন্টা কি ২ ঘন্টা
ঘুমিয়ে দিত, ২ ঘন্টা পর আবার ফলে, অর্থাৎ রাত দিন ২৪ ঘন্টা ট্রেনিং, অর্থাৎ ২ ঘন্টা ১ ঘন্টা একটু রেস্ট নীল এত শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ছে, কষ্ট তো
কষ্টের পর।
হ্যাঁ, শোয়ার সাথে সাথে রাত দিন চব্বিশ ঘন্টা ট্রেনিং না থাকলেও এত সারা যায় না, শেষ হয়ে গেল। ক্যাম্প ফায়ার হইলো, আর্মির অফিসার আইলো, বড় বড় অফিসার আইলো, ক্যাম্পে আগুন, গাছ গাছলা দিয়া, কাঠকুট দিয়া, আগুনে জয় বাংলা স্লোগান দেন, হ্যাঁ, আমোদ ফুর্তি করিয়া ক্যাম্প আমাদের ট্রেনিং শেষ। শেষ করিয়া আমরা কলকাতার দিক ফিরব।
আচ্ছা,
হ্যাঁ, ওইখান থেকে আমরা দেশে মানে ট্রেনিং হয়ে গেছে।
জায়গায় জায়গাটার নাম কি?
বীরভূম।
বীরভূমে ট্রেনিং? সব বাঙালি মুক্তিযোদ্ধা ট্রেনিং কি ওই জায়গায় হয়েছে?
না, ট্রেনিং সেন্টার ওয়ার্কটি আছে বীরভূম আসলো। ওখানে দুইটা ট্রেনিং সেন্টার, একটা হচ্ছে চাকুলিয়া, একটা হচ্ছে বীরভূম। আর অন্য অন্য জায়গাও ট্রেনিং সেন্টার ছিল, প্রদেশের ট্রেনিং সেন্টার ছিল, আগরতলায় ছিল, তারপর জায়গায় বিভিন্ন জায়গায় ট্রেনিং সেন্টার
ছিল।
ওই ট্রেনিং সেন্টারে যারা মুক্তিযুদ্ধ হয়েছে, বলছে না যে মুক্তিযুদ্ধ যারা ট্রেনিং সেন্টারে যারা জয়েন করছে তারাই মুক্তিযুদ্ধ বিলগ্ন
হবে।
আমরা ট্রেনিং শেষ করে ফেললাম।
আচ্ছা, ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি। ট্রেনিং শেষ হয়ে গেল, এরপরে কি হলো? এরপরে সেই আসল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, তারপরে সেই রক্তক্ষয়ী যুদ্ধ, এই সবকিছুই আমরা শুনবো বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন খানের গল্পে। ছোট ছোট বিরতি নিচ্ছি আমরা, এবং বিরতিতে যাবার আগে বলতে চাই যে আমাদের একটা ফোন নম্বর আছে, আপনি চাইলে সেই নাম্বারটাতে ফোন করতে পারেন, চাইলে না প্লিজ আপনি ফোন করুন। কারণ আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা জীবনেই এক একটা গল্প, প্রত্যেক জীবনেই রয়েছে গল্প, সেই গল্পগুলো উঠে আসুক এই অনুষ্ঠান অর্থাৎ ক্লোজ অফ প্রেজেন্স হ্যালো 8920 এর মধ্য দিয়ে। ফোন নম্বরটি হচ্ছে 09613892892, আমরা বলছি 09613892892। এছাড়া ফেসবুকেও আপনি যোগাযোগটা রাখতে পারেন, ফেসবুকের ঠিকানাটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। আবার বলছি www.facebook.com/setu.abcradio, এটা আর যে সেতু নামে আছে, আপনি পেজটিতে লাইক দিন এবং আমার মেম্বার হয়ে যান, এবং এই পেজটার মধ্য দিয়েও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ওকে প্রিয় শ্রোতা, যাচ্ছি ছোট একটা বিরতিতে, কেউ কোথাও যাবেন না, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে।
Closeup presents Hello 8920. Closeup, the closer, the better.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি সবাইকে ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। আজ যে সেতু আছি এবং আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM, আমরা শুনছি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন খানের জীবনের গল্প। আমি আর বেশি কথা বলছি না, শুধুমাত্র আমাদের যে ফোন নম্বরটা রয়েছে সেই নম্বরটা এবং ফেসবুকে কানেক্টিভিটির যে প্রসেস সেটা বলে দিচ্ছি, 09613892892। আবারও বলছি 09613892892, এবং ফেসবুকের ঠিকানাটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। এই পেজটি আর যে সেতু নামে আছে, আপনি পেজটিতে প্লিজ লাইক দিন, আমার মেম্বার হয়ে যান, এবং এই পেজটির মধ্য দিয়েও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ওকে, আমরা গত যে জায়গাটায় ছিলাম, ট্রেনিং শেষ করলেন এবং তারপরে দেশে ফিরলেন যথারীতি।
ট্রেনিং শেষ করে এই 2000 লোকেই আবার ট্রেনে উঠলাম। কল্যাণপুর একটা ক্যাম্প আছে, রেস্ট ক্যাম্প।
আচ্ছা,
বর্ডারের সাইডেই কাছেই। তারপর কল্যাণপুর থেকে আমাদেরকে নিয়ে এলো বাগমারা ক্যাম্প। এখান থেকে অস্ত্র দিবে, অস্ত্র দিব আগামীকাল, আজকে সন্ধ্যার সময় খাওয়া দাওয়া কেবল করবো। আর্টিলারি বোমা এসে আমাদের ক্যাম্পের সাইডে পড়ছে, ওখানে আবার টেন্স কাটা আছে, অর্থাৎ পালানের জায়গা আছে, মুক্তিযোদ্ধারা আছে, যাইগো বিভিন্ন জায়গায় যাইয়া আশ্রয় নিলাম। আবার ভারতের আর্মি আবার আর্টিলারি কামান কয়েকটা ছাড়লো, ওটা জব দিল পাকিস্তানে। জব দেওয়ার পর ওরা বন্ধ করলো, এরাও বন্ধ করলো, তারপরে আমাদের খাওয়া দাওয়া করলো। এই অস্ত্র এখন দিবে,
এখন দিবে,
এখন দিবে, কেউ কেউ রাইফেল সিনার, কেউ SMG, কিন্তু হাতিয়ারের সাথে গ্রেনেড অস্ত্র থাকবে।
আচ্ছা, গ্রেনেড মাস্ট,
অর্থাৎ দুইটা করে অস্ত্র আমাদের দিল, একটা গ্রেনেড আর একটা রাইফেল, কেউ কেউ SMG, কেউ SLR, কিন্তু গ্রেনেড
থাকবে,
থাকবে আর গুলি থাকবে। গুলি ছিল 75 রাউন্ড করিয়া, যার বলে দিল যে তোমরা এক গুলি এক শত্রু মারবে।
আচ্ছা,
গুলি খরচ করলে তো গুলি আবার তোমরা 12টা আসবা, তারপর নিজা ক্যাম্প ফ্যাম্প বা রাজাগারে ক্যাম্প ফ্যাম্প অপারেশন করিয়া পারলে তোমরা গোলাবার তো অভাবই নেই। কাগজপত্র যত ছিল ট্রেনিং সেন্টারে, কাগজপত্র বাংলাদেশে যত কাগজপত্র ছিল সব রেখে দিল বর্ডারে। ট্রেনিং সেন্টার সার্টিফিকেট দিছিল আমাদের। রাত 10টার সময় 2000 লোক, ছোট একটা নদী আছে, ছোট নৌকাটা দিয়ে দিল, জয় করে গাইড করেছে। রাত অন্ধকারের মধ্যে কোন দিক দিয়ে যাবো, সামনে আর্মি থাকতে পারে,
কিছু
হেল্প দিয়ে দিল। যাইতে যাইতে হেই কালীগঞ্জ, ওই সময় তো আর্মি গ্রামে গঞ্জে নেমে গেছে, ওই আর্মির গাড়ি খালি আপ ডাউন ওই রোডটা, রোড ওখানে পার হয়ে গেল, দেশের ভিতরে আসতোই, তার তার এলাকার লোক তার তার এলাকায় যাইতে হবে, তিনটা বাজলো ওই রোডে কাছাকাছি গেছি, খুব সম্ভব ওরা টের পাইছে না কি পাইছে, যাই হোক হয় ওরা ফায়ার দিছে না আমাদের মুক্তিযোদ্ধার ইয়ে থেকে ফায়ার দিছে, কালীগঞ্জ রুট পার হওয়ার
সময়
আমরা চলে যাব,
আবার সেই তিন দিনের হাঁটাহাঁটা,
আমরা ওই বিভিন্ন জায়গায় পজিশন নিলাম, ফাইটেল আমাদের লোক দুই একজনের পায়ে লাগছিল, আর্মি আর ওরা আগ্রহী নাই, আমার পাশে একটা লোক ছিল পায়ে গুলি লাগছে, তারা দলের লোক আছে বান্ডা বান্ডা যাই হোক, ওখানে একটা ছোট করে বেড়ে এক ঘন্টার মতন ফাইট হয়েছিল আমাদের সাথে, আমরা এলাকায় যাবো আমাদের মা বন্ধুদের রক্ষা করবো দেশ স্বাধীন করবো, এমন কম থাকতে পারে কিন্তু আমাদের নিজস্ব এলাকাতে আমরা চিনি জানি সবকিছু করতে পারি, শুরু হইলো অপারেশন,
প্রথম অপারেশন আপনি কোন সেক্টরে ছিলেন?
আমি 8 নম্বর সেক্টরে ছিলাম, আমি আমাদের এরিয়ার কমান্ডার ছিল মুসলিম উদ্দিন খান,
আচ্ছা,
বাংলা থানায় দিদনগর একটা ফাইট হয়েছিল, আর্মির লঞ্চ ছিল, ওই লঞ্চ বহু আর্মি ক্ষতি হয়েছে ওদের,
আচ্ছা
ক্ষতি হয়েছে, অনেক গোলা বারুদ আমরা পাইছিলাম, 8-10 জনের মতন আমরা আমাদের ইউনিয়নে ওই পাবলিক দেখানোর জন্য লইছিলাম,
আচ্ছা
দাদা মারার দরকার নাই যেহেতু ওটা সাইলেন্ডার হয়ে গেছে, ওই সময় লঞ্চ দুবার যাওয়ার পর সাতটা ইমাতে ওই ওড়ার পর দরিয়া ছড়িয়া বাইন্ডা, তারপর ওই রাজার ইসে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছে,
প্রথম অপারেশন
এটা হচ্ছে বাংলা থানা দিগনগর,
আচ্ছা
অত্যন্ত ফাইট হয়েছিল মুক্তিযোদ্ধা, বহু মুক্তিযোদ্ধা ছিল, এই লঞ্চে একটা ডুবে ফেলেছিল, তারপর আইলাম এলাকায় 25 নভেম্বর, এতদিন তো বিভিন্ন জায়গায় যুদ্ধ চলতেই আছে, রাজাকারদের সাথে থানায় চলতে ওই যে বাজারে যায় রাজাকাররা যায় ওদের দরি আমরা অস্ত্র নিয়ে আহি, এসে তো বাজার 8 বাজার 2-4 জন 10 জন গ্রামের দিকে আর আসতো না, যখন পাকিস্তানি মিলিটারি আসতো তখন তাদের সাথে আইসে তালাশ করতে মুক্তিযোদ্ধা হয় কেউ বুড়াটরগো পাইলে তো মুক্তিযোদ্ধা কে হয় তোমার সন্তান মেয়ে কোয়া হয়
আমরাও
তো কত অপারেশনে মারছি,
মনে হয় নাই যে মানুষ মারতেছি
না,
কোনো ফিলিং কারণ এরা যে অত্যাচার
ওই যে
পশু হত্যা হচ্ছে, মানে এমন কি বলে পশু হত্যা করতেছে,
আমাদের মনে হয়তো যে আমাদের সামনে একটা মেয়ে ধরিয়া নিয়ে যায় তার লোক উলঙ্গ করে রাইফেলের বার্দা বাড়ি দেয় ফেলাই দেয়, তখন এগুলো দেখছি তো দেখার সাথে সাথে আমাদের মনে
সব মায়া মহব্বত,
দেশে থাকুন কি জন্য এই রাজাকাররা যে অনাত্মচার করছে হিন্দুদের মাল ছাল নিছে, এই রাজাকারে বাড়ি গেছি তার বাপের দোষী তার মায়ের দোষী, তোমার ছেলে আনবা তোমার ছেলে আনা, কিন্তু বাবা আমরা কি জানি ছেলে তো আমার কথা শুনে না, ওরা যে অন্য অত্যাচার করতো অনেক ক্যাম্পে মেয়ে গো পাইছে লাস্টের দিক দিয়ে, ওরা তো ক্যাম্প ছিয়া পলে গেছে যাই দেখি মেয়ে গো লাশ আছে, অনেক মেয়েরা তুমুল আল্লঞ্জা কাপড় চুপুর ছিঁড়া, ওই যে কয়না যে বীরাঙ্গনা ওই কাহিনীটা সাংঘাতিক একটা জঘন্যতম কাজ, নারী ওরা এত 9 মাসে যুদ্ধে ওরা চলে যাবো কা, তো ওই নারী নির্যাতন যারা করছে তার ভাই বা যারা যুবক আছে তারা থাকতে পারে প্রতিশোধটা নিয়ে, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রায় 7-8 যুদ্ধ তো গ্রামে গঞ্জে একটু কম হয়েছে, ওরা আসতো তখন আমরা ডিমিস নিয়ে থাকতাম, জানতে পারতাম যেন ওই যে লঞ্চ আইতে আছে, আমরা এমন এক সুবিধা জায়গায় থাকতাম যাতে ওদের ফায়ার আমাদের ইসে না লাগে, ডিফেন্স করে রাখতাম গট করিয়া প্রায় এক বুক ই করিয়া, বাঙালিদের সব তো সহযোগিতা কেউ যে তোর বলতো না রাজাকার বাদে, কারণ মুক্তিযোদ্ধা যখন গ্রামে গঞ্জে চলে গেছে তাও আমরা ধরিয়ে লাইছি আর খবর খবর সেনাদের দিতে পারে না, আসলার পরে ক্যাম্প করলাম 60 জন হইল, 3টা ভাগ হইলাম, 3-20 জন করিয়া, অর্থাৎ 2-3টা ইউনিয়নের ক্যাম্প আমরা করলাম, যেখানটা যেখানটা আর্মি আসার সম্ভাবনা আছে ওইভাবেই আমরা ক্যাম্প করলাম, আমাদের সাথে আবার কি সহযোদ্ধা আবার যোগ দিল তারা দেশে ছিল,
আচ্ছা
কিছু আবার ওই যুদ্ধ মুদ্ধ করে কিছু হাতিয়ার কালেকশন হয়ে গেল, হ্যাঁ আবার ওই ক্যাম্পে আমরা ট্রেনিং উনিং দিয়া যে আমাদের সাথে থাক তারা ক্যাম্পে, অন্তত ডিউটিতে তো করতে হবে, আমরা অপারেশন গেলাম তারা ডিউটি দেয়
পাহারা দিলি,
খাওয়া দাওয়া তো আছে পাবলিকে দিয়া যায়,
তারপরে
যখন যুদ্ধ যখন গনাইয়েছে দেখেছি বিভিন্ন ইউনিয়নে ওখানে মুক্তিযোদ্ধা আইসে গেছে, প্রত্যেকটা থানায় ক্যাম্প হয়ে গেছে। আমাদের যে বেস্টটা পড়েছিল আমরা সেকেন্ড বেস্ট ছিলাম বাংলাদেশে, আমাদের লোকে বিভিন্ন জায়গা অপারেশন বিভিন্ন থানায় করতো। পাশাপাশি থানা ছিল জাজিরা ছিল, বাঙ্গা ছিল, শিকতারা ছিল, এগুলিতে এই মুক্তিযোদ্ধারা আমাদের গ্রুপ থেকে জায়গা তৈরি করে আরো স্থানীয় কিছু সহযোদ্ধা ছিল তাদের নিয়ে ক্যাম্প করে এই অপারেশন শুরু করলো। লাস্টে আমাদের 25 নভেম্বর আমাদের নিজস্ব উপজেলা শিবচর থানা
ছিল
না বাবা, ও আসার পর তো বাবা আমি আসছিলাম খুব ভোরে, যাতে সাধারণ মানুষ না দেখতে পায় যে মুক্তিযোদ্ধা আসছে। ওই সময় আবার এত মুক্তিযোদ্ধা ছিল না, সেখানে ব্যস্ত আব্বার সাথে দেখা হলো, আব্বা কান্না গাড়ি করলো, কি করা যাবে বাচ্চা আসছিস। তারপরে আমাদের একটা সংকেত ছিল যে তোমার দেখা করিয়া খবর পাইলে আবার পাকিস্তান বা রাজাকে দেওয়া বাপ মানে ধরবো।
আচ্ছা,
রাজাকারা ধরবো, রাজাকার কাছে আমার বাড়ি ছিল আবার উপজেলা থানা থেকে মোটামুটি একটু কাছেই। তারপরে আমরা যাই হোক অপারেশন শুরু করলাম। আমাদের থানায় আমরা এলাকায় এসে গেলাম, ওখান থেকে কমান্ডার বলো যে এলাকায় এলাকা আগে মুক্ত করতে হইব।
আচ্ছা,
হয়তো মাঝে মধ্যে ওই যে পাকিস্তানি লঞ্চে 2-3 বার অপারেশন আমরা
অপারেশন করছি, সব করে সাকসেসফুল,
সব করে সাকসেসফুল।
এবং ওখান থেকে গোলা বারুদ এগুলো উদ্ধার,
গোলা বারুদ এর ওখানে ওই অস্ত্রপাতির অনেক অভাব নাই, অস্ত্র টানবো কেটা সমস্যা না। ওখানে যারা আগ্রহী যারা দেশে আছে শত আমাকে রাখো অস্ত্র দেওয়া আমাকে অস্ত্র, তো শিখিয়ে মিগিয়ে দিলে ওরা অন্তত ক্যাম্পটা তো রক্ষা করতে পারবে। তারপর 25 নভেম্বর সিদ্ধান্ত নেন এরিয়াল কমান্ডার, যত ক্যাম্প আছে আমাদের মুক্তিযোদ্ধার চতুর্দিকে ক্যাম্প, এলাকায় চতুর্দিকে ক্যাম্প হয়ে গেছে কারণে উপজেলা এখন আর ওই ওরা আর সরাসরি বাইরে না, ওখানে ওই যে আর্মিও সরাসরি আইজে সাহস পায় না, আসলেও হে যে ফায়ার করতে করতে এলএমজির ফায়ার করতে 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 আসে। হ্যাঁ, হে যেন আঘাত এটা লাস্ট মুহূর্তে নভেম্বরের দিক। হ্যাঁ, তারপর 25 নভেম্বর ওই এরিয়াল কমান্ডার বললো যে থানা অপারেশন হবে সিক্রেট, যার যার কমান্ডারে বললো কোথায় যাবো কোথায় কি করবো এটা আমরাও জানি না, খালি একমাত্র কমান্ডারই জানে। ও রাত 3টার সময় সব কোন চতুর্দিকটা কাছাকাছি, রাত 3টার সময় বলে যেন যাইতে হবে মুখ জায়গায়, ওই ল চলো সিক্রেট ভাবে হয়ে গেলাম যে আজকে থানা অপারেশন হবে।
আচ্ছা, ওকে
3টায় তোমরা যার যার পজিশনে তোমরা থাকবা, ওদের থেকে ফায়ার দিয়ে দিবে, ওই ফায়ারের সাথে সব ফায়ার হবে। যাই হোক কলা কৌশল আর্মির যে আমাদের যুদ্ধের যে কলা কৌশল ওই হিসাবে আমরা ওই 3টার সময় আমরা শুরু করলাম, ফায়ার শুরু হইলো। ফায়ার শুরু করার পর ওয়ারলেস কাটতে গেছিল একদম, যাতে আর্মি না আসতে পারে, ওয়ারলেস না বলতে পারে। লাইন কাটতে গেছে একদম, তারপরে গুলি খেয়েছি।
আচ্ছা,
সালাম করে নাম মুক্তিযোদ্ধা আমাদের শিব এই উপজেলায় বাড়ি, সে ওখানে শহীদ হয়ে গেল।
আচ্ছা,
চতুর্দিকে ফায়ার শুরু করতে ওরাও ফায়ার দেয় আমরাও ফায়ার দিই, ফায়ার করতে 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 লাস্ট পর্যন্ত এই রাজাকাররা সারেন্ডার হলো।
আচ্ছা,
লাস্টে সারেন্ডার হলো, কিছু ভেঙে গেল, কিছু ধরলো, ধরলাম বরে, ধরার পর ওই দত্তগড়ের দুটা সিনিয়র গ্রুপ যারা ক্যাম্প করছিল ওই ক্যাম্পে ওই রাজাকার গুলি সব নিয়ে গেল।
আচ্ছা,
আর থানার দারোগা মারোগা আসলো, তাদের ফ্যামিলি টেমিলি আসলো, যাই হোক তাদের ফ্যামিলি অত্যাচার করে নাই, কিন্তু ওই আর পুরুষ গো মারধর করছে বা গুলি করে মারা হয়েছে। আর রাজাকার আমাদের দেশি যে রাজাকার ছিল তাদেরকে যা করার কম তো করিয়া নদীতে টেনে ফেলাই দিল, জাস মুক্ত হয়ে গেল। এই থানা মুক্ত হইলো 25 নভেম্বর থানা মুক্ত, ওখানে সরাসরি দিনও যাওয়া যায়,
আচ্ছা
রাত্রেও যাওয়া যায়। হ্যাঁ, এখন আর কোনো ভয় নাই, এখন ওই ডিস্ট্রিক্ট থেকে আর্মিও আসে না ভাই, এখানে এই আমাদের উপজেলা মুক্ত হয়ে গেল। হ্যাঁ, মুক্ত হয়ে তো আস্তে আস্তে দেখে দেন ওখানে এদিক ডাকে যেগুলো থানাগুলি
এখন মুক্ত
হয় নাই, আশেপাশে থানা আছে না, ভাঙ্গা থানা আছে, জাজিরা আছে, তারপর ওই ইসে এই পদ্মার একটা ইয়ে আছে, এগুলিতে ওই সবাই ওখান তো একটা মনের মধ্যে সাহস হয়ে গেছে, থানা মুক্ত হয়ে গেছে আর খোলাখুলি ভাবে। আর তারা দাদা দাদা মজা ছিল যা মুসলিম লীগের কিছু ছেলে সব বাঁচছে, ভেগে গেছে, আবার কিছু দরিয়া মারিয়াও ফেলছে।
ওকে, রাজাকার নিধন করছেন আপনারা এবং স্বাধীনতার দিকে এগোচ্ছে বাংলাদেশ, আজকেরই বাংলাদেশ হতে চলেছে আপনার গল্পে। প্রিয় শ্রোতা, আমরা শুনছি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের জীবনের গল্প, যেখান থেকে আমরা মুক্তিযুদ্ধের পুরোটাই শুনতে পাচ্ছি ওনার কাছ থেকে। হয়তো এই সুযোগটা আমাদের হতো না, কারণ আজকে 46 বছর স্বাধীনতার, অনেক যোদ্ধাই নেই, অনেকেই শহীদ হয়ে গেছেন যুদ্ধের সময়, অনেকেই আছেন অসুস্থ, অনেকেই হয়তো সে কথা বলার শক্তিটুকুও নেই, সবকিছুই হারিয়েছেন তারা, কিন্তু এই দেশটাকে পেয়েছেন, এই দেশটাই তাদের আনন্দের সবচেয়ে বড় একটা জায়গা। আমরা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারছি, মাত্র 9 মাস যুদ্ধ করেছি আমরা স্বাধীনতার জন্য, মাত্রটা ঠিক মাত্র নয়, 9 মাস ঠিক 9 মাস নয়, আমরা 9 মাসে যুদ্ধ করে আমরা 30 লক্ষ প্রাণ হারিয়েছি, তার বিনিময়ে আজকের বাংলাদেশ। অনেক কিছুই আমরা জানতে পারছি আজকের এই ঘটনায়। প্রিয় শ্রোতা, আপনার সাথে থাকবেন, আমরা কিছুক্ষণ পরেই ফিরছি, ছোট একটা বিরতি নিচ্ছি এখন, কিন্তু বিরতিতে যাবার আগে নাম্বার রয়েছে আমাদের, আপনি অবশ্যই সেই নাম্বারটিতে ফোন করবেন, কারণ প্রত্যেকটা জীবনে এক একটা গল্প আছে, সেই গল্পগুলো আপনি বলুন, আপনি ফোন করুন, নম্বরটি হচ্ছে 09613 892 892। নম্বরটি আবার বলছি 09613 892 892। এছাড়াও ফেসবুকেও আপনি যোগাযোগ রাখতে পারেন, ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/setu.abcradio, এটি আর যে সেতু নামে আছে আপনি সেখানে লাইক দিন, সেই পেজটির মাধ্যমে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে প্রিয় শ্রোতা, ছোট একটা বিরতি নিচ্ছি, আমরা শুনছি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের জীবনের গল্প।
Close-up presents Hello 8920. Close-up, the closer, the better. Close-up presents Hello 8920. Close-up, the closer, the better.
স্বাগত জানাচ্ছি সবাইকে আরো একবার, আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে এবং শুনছেন এবিসি রেডিও 89.2 FM। এবং একই সাথে প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটায় সাধারণত জীবনের গল্পগুলি আমরা শুনিয়ে থাকি, আজকে এমন একটা জীবনের গল্প আপনি শুনছেন যেটা একই সাথে তার জীবনেরও গল্প, জীবনের অনেক বড় একটা অংশের গল্প, আমাদের মহান মুক্তিযুদ্ধের গল্প। আমাদের সাথে অতিথি রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন খান। আমি একটু আগে একবার বলেছিলাম যে অনেক কিছুই আমরা জানি না, অনেক কিছু আমাদের অজানা, হয়তো সারা জীবন অজানাই থেকে যেত, কারণ অনেকেই শহীদ হয়ে গেছেন, অনেকে সেই অবস্থায় নেই এখানে এসে কথা বলার মতো। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আরো একবার কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আজকের অতিথিকে। এবং 9 মাস যে যুদ্ধ হলো, 9 মাস সময়টা একই সাথে আমি বলতে পারি যে বিশাল একটা সময় একটা দেশের স্বাধীনতার জন্য, আবার একই সাথে এই সময়টা কিছুই না। প্রত্যেকটি মুহূর্তে আপনি আপনার জীবনে দেখেন এমন কিছু ঘটে যায় যেগুলো কিন্তু খুব 2-3 সেকেন্ড বা 2-3 মিনিটের মধ্যে ঘটে যায়, আপনার জীবনের পুরো টার্ন ওভার হয়ে যায় এই সময়, এই সময়ের মধ্যে, আর সেখানে 9টা মাস পুরো বাঙালি যুদ্ধ করেছে এই দেশটাকে ছিনিয়ে আনার জন্য, কত কিছুই না ঘটেছে। আমরা দেখেছি যে ইন্ডিয়াতে গেল, ট্রেনিং করলো, এই গল্পে হয়তো অনেক সহজেই উঠে আসছে যে 3 রাত তারা না খেয়ে ক্রমাগত হাঁটলো, বন জঙ্গল কাদা মাটি সবকিছু মারিয়ে তারা ট্রেনিং এর জন্য যাচ্ছে। এখানে একটা ব্যাপারও ছিল যে ফাইনালি তারা ইন্ডিয়াতে গিয়ে ট্রেনিং করতে পারবে কি না, কারণ বিভিন্ন জায়গায় পাকিস্তানি আর্মিদের ঘাঁটি ছিল, সেগুলো অতিক্রম করে যাওয়া এরকম ট্রেনিং নেই মানুষের পক্ষে, এটা কিন্তু সহজ কথা ছিল না। শুধু বুকে যে বল, যে সাহস, দেশ মাতৃকাকে বাঁচানোর যে উদ্যম, সেটাই কিন্তু তাদের নিয়ে গেছে সেখান থেকে ফিরে এসে। আমরা প্রিয় শ্রোতা, আমি বারবার দৃষ্টিপাত করছি সেই জায়গাটায় যে ইন্ডিয়াতে গিয়ে ট্রেনিং করা, এগুলো কোনো মুক্তিযুদ্ধের গল্পে আমরা শুনিনি, ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট এবং আজকের গল্পের মধ্যে দিয়ে ফিরে আসছে। ওকে, আমরা আবারও যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে, কিন্তু তার আগে আপনাদেরকে বলতে চাই ফোন করুন, অবশ্যই আপনি ফোন করবেন আমাদের নম্বরে আপনার জীবনের গল্পটি বলার জন্য, নম্বরটি হচ্ছে 09613 892 892। আবারও বলছি 09613 892 892। সেখানে ফোন করে আপনি কিছু নির্দেশনা অনুসারে আপনার কথাটি রেকর্ড করবেন এবং স্পষ্টভাবে আপনার ফোন নম্বরটি আপনি বলবেন। ওকে, চলে যাচ্ছে অতিথির কাছে।
বর্ষা কোথায় কি হইতে আছে, সতর্কবাণী বা ইথি বিভিন্ন ধরনের বলতো, থাকতো রেডিও একজনের কাছে, থাকতোই কোন দেশের খবর নেই আমরা কোন ফ্যাক্টরে কি হইল, আমাদের দেশ মুক্ত হয়ে গেল গা, তারপর তো খোলাখুলি ভাবে হ্যাঁ ডাক দেয় হ্যাঁ যাইতেছি, হ্যাঁ ওখানে পাকিস্তান আর্মি আর ভিতরে এদিকে আসে না।
আচ্ছা,
ওই থানা অ্যাটাকের পরে একদিন আসলো, আইসা দেখে গেছে পথে বাধা পাইছে ফায়ার, মুক্তিযোদ্ধারা ফায়ার দিয়েছে সব জায়গায়, মুক্তিযোদ্ধা
সব জায়গায়
ক্যাম্পাস ফায়ার দেওয়ার পর আর ওই 16 ডিসেম্বর আগ পর্যন্ত তারা আসেনি, আমাদের এলাকায় আর আসেনি। তারপর দেশ 16 তারপরে খবর শুনলাম, ইয়ে শুনলাম ভারত সরকার।
তারপরে কি আপনারা অন্য থানায় গিয়ে আবার যুদ্ধ করছেন? অন্যান্য থানাগুলো
অন্য থানা ডাক পড়ছে পরাপর, এই থানা পরাপর ওই গাজীরা থানা আরো আগে হয়ে গেছে আমাদের পার্শ্ববর্তী থানা, অস্ত্রপাতি আগেই লইছে, সিনিয়র গ্রুপ যারা আছে তারা আগেই নিয়েছে। আমাদের লাস্ট অপারেশন আমাদের থানায়,
আচ্ছা
দেশ স্বাধীন হইলো 16 ডিসেম্বর, ভারত সরকার স্বীকৃতি দিল, দেশ স্বাধীন হইলো। একটা আমাদের মনের মধ্যে দেশ এখন আমরা স্বাধীন দেশের
নাগরিক,
নাগরিক
16 ডিসেম্বরে আপনারা
বিজয় হয়ে গেল,
কিটের পাইলেন কি পাকিস্তানের তো সমর্পণ করলো ঢাকায়, আপনারা কি পাইলেন, টের পাইলেন কি গ্রামে যেখানে আপনার থানায় আপনি অপারেশন করলেন বা যে ক্যাম্পে যুদ্ধ আপনি করলেন, ওইদিকে কি আপনি খবর পেলেন? রেডিও তো সবসময় খবর হচ্ছে,
রেডিও খবর আছে, আবার মানুষের ইসে এসে মুক্তিযোদ্ধা ইসে এসে আস্তে আস্তে আবার রেডিওতে আবার খবর আছে, রেডিও সবসময় রাখতাম, সবকিছু রেডিও খবর, আবার মুখে মুখে মানুষ বলতে আছে আজকে পাকিস্তান ইসলামের সারেন্ডার করতে আছে, সব তো সারেন্ডার করে স্বার্থ পাওয়া নাই, বহু ধৈর্যা বান্দা লইয়ে গেছে গা।
সেই যে বিজয়ের দিনটা আসলো 16 ডিসেম্বর,
তখন বিজয়ের দিনে যে একটা এই 9 মাসের যুদ্ধের পর আমরা যে দেশ
স্বাধীন করলাম,
স্বাধীন করছি, হ্যাঁ আমাদের মনের আশা পূর্ণ হয়েছে, হ্যাঁ পরবর্তী যারা জেনারেশন আসবে তারাও স্বাধীনভাবে বসবাস করতে পারবে, স্বাধীনতা ভোগ করতে পারবে, ওটাই আমাদের আশা ছিল যে দেশ স্বাধীন হয়ে গেছে,
দেশটা যখন পুরো স্বাধীন হয়ে গেল একদম, তখন মানে কি মনে হচ্ছিল যে এত 9 মাস যুদ্ধ করলাম, 30 লাখ মানুষ মরে গেল,
তখন আর কিসের কথার মনে নাই কিসের কথা তখন মনে, তখন রাখ দেশে জয় বাংলার স্লোগান দিছি জয় বাংলায়, হ্যাঁ দেশ যখন বিজয় হয়ে গেল 16 ডিসেম্বর যখন বিজয় ঘোষণা দিয়ে দিল, তখন তো জয় বাংলার স্লোগান মুখরি হয়ে গেল গা, সব মুক্তিযোদ্ধারা অস্ত্র নিয়ে হাঁটতে আছে, ফায়ার দিতে আছে যে দেশ আজকে স্বাধীন করছি আমরা,
উল্লাস
আর আনন্দ আর কি আছে, এটাই হচ্ছে সবচেয়ে আমাদের পাওয়া বিজয় দিবসে যে আমরা যে আনন্দ করছি, অস্ত্র উপরে ফুটেছি যে এমন এয়ার আর কোনোদিন আর হয় নাই, 9 মাস পর এই আজকেই বুঝি মনে করলাম যে এটা
স্বাধীনতার
একটা ই পাইলাম, হ্যাঁ কোলাকুলি করলাম মানুষের সাথে, মুক্তিযোদ্ধার সাথে, পাবলিকের সাথে, আজকের থেকে তোমরা মুক্ত, হ্যাঁ কেউ আইসা তোমাদের জিজ্ঞেস করবো না, হ্যাঁ পাকিস্তানের সৈন্য আসবে না, রাজা করে আইসা বলবো না আমার টাকা দাও, টাকা উড়েই তো বাজার করতে গেলে, ব্যবসা করতে গেলে বা নৌকা গেলে টাকা উড়েই তো, এখন আর তোমাদের কেউই তোমাদের অত্যাচার করতে আসবে না, স্বাধীন হয়ে গেল। যাই হোক ডিসেম্বরে স্বাধীন হইল, এখন এখন আমাদের আশা আছে যে যার নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করলাম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্ব, তাদের তো আমার দরকার, সেনা হইলে আমরা কি যুদ্ধ করলাম, সে যদি না থাকে আমাদের মাঝে আমাদের কে ভালো মন্দ কে দেখবে, আমাদের 10ই জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হইছিল, কবে আসবে কবে আসবে, আজ আসবে কাল আসবে
পরশু ছিলেন
এই মুক্তিযোদ্ধা গো। যাই হোক বঙ্গবন্ধু আসলো, আসলো একটা সবাই মুক্তিযোদ্ধাকে একটা জাগো, মুক্তিযোদ্ধা বা ওই পাবলিক সবাই তো মনের একটা আবেগ হয়ে গেল যে না বঙ্গবন্ধুরও পাইলাম আমরা, ও আমাদের গুরু ওখানে বললো যে অস্ত্র জমা দাও, দেশ স্বাধীন হয়ে গেছে অস্ত্র তুমি জমা দিতে হবে, জানুয়ারি পর্যন্ত অস্ত্র রাখলাম আমরা, রাজার ইহে তাইকা ঢাকা আসলাম আমি অস্ত্র জমা দিই আমাদের গ্রুপটা, যে আমরা ওইখানে আমরা দাদার ডিস্ট্রিক্ট অনুযায়ী না আমরা ঢাকা লঞ্চে করে লঞ্চে যাতায়াত পথ, লঞ্চ আসলাম, লঞ্চ আইসা ফায়ার গুলিমুলি যা ছড়ার কিছু পাওয়া গেছে ওই ওই লঞ্চে বই এই পানির মধ্যে এটা আমোদ ফুটে যা বঙ্গবন্ধুর কাছে অস্ত্র জমা দিতে যাই, এমন এর একটা আনন্দ আনন্দ করে ওই ফুড়িতে আসি, গেলে ফেলাই দিতে আসি, মারতে আসি, এসে বঙ্গবন্ধুর আসতাম আইসা এই যে ঢাকা গোড়াইন আছে না,
গোড়ান
গোড়াইন না কোন ডাকা জানি,
হ্যাঁ
ওখানে যাই করে সেই সময় তার ছেলেটা ওই ছোট ছেলেটা আছে শেখরা ছেলে, তার এলুই আইছিল পাঞ্জাবি পরা ভাই জামাটা, ওই আমি ওই 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 সবাই মুখোমুখি সামনাসামনি দেখছি, ছেলেটাও আসলো ওই সময় সে বললো যে আপনারা ওখানে অস্ত্র জমা দিয়ে এলান, যার যার অস্ত্র আছে অস্ত্র আমরা জমা দিয়ে দিলাম, এমুনেশন জমা দিলাম। আর বললো যে বঙ্গবন্ধু বললো যে ওখানে যা যে যে ছাত্র আসল যে এই আছে লেখাপড়া করতে বা যে চাকরি বাকরি করবা, যার যার কাজে সে
ফিরে যাও,
ফিরে যাও, হ্যাঁ বিশৃঙ্খলার সৃষ্টি করবা না। হ্যাঁ, এর মধ্যে গোপালগঞ্জের এক লোক আমার মনে আছে, কি জানি একটা দাবি উঠেছিল, ভয় এক ঢুক দিয়ে বসে বয়ে গেছে, ভয় লম্বা ছিল তো কম না বঙ্গবন্ধু, তার মুখোমুখি এইবার এই অস্ত্র জমার সময় এককার সামনাসামনি ছিল, সামনাসামনি দিলাম অস্ত্র জমা, তারপর কি করলাম অস্ত্র জমা দিয়ে আমরা পেলাম যারা কিছু আবার গেল গা চাকরিতে পুলিশ বাহিনীতে গেল গা। আমি সেই সময় নাইনে থেকে টেনে নতুন সরাসরি প্রমোশন দিয়ে দিল, টেনে টেনের পরে তো মেট্রিক পরীক্ষা শুরু হয়ে গেল, আসলাম আইসা ওই স্কুলে যাওয়া শুরু করলাম, তো মুক্তিযুদ্ধের কথা সব ভুলেই গেলাম। হ্যাঁ, দেড় সাত দিন হয়ে গেছে, মানে ফ্রি ভাবে যাই স্কুলে যাই আসি, হ্যাঁ স্কুলে আসি লেখাপড়া করলাম, মেট্রিক পাস করলাম 72-এ, করার পর কলেজে ভর্তি হলাম, 2 বছর পড়লাম, গেলাম গা অর্থনৈতিক অবস্থা তো খারাপ, ঠিক মতন সেনাবাহিনী খাওয়া দাওয়া দিতে পারতো না, ই করতে পারতাম না। হ্যাঁ, অর্থনৈতিক অবস্থা দেশের অবস্থা খুব
খারাপ,
ভয়াবহ অবস্থা। তারপরে যাই লেখাপড়া করলাম, চাকরিতে গেলাম, চাকরিতে যাইয়া
এখানে একটু বলতে চাই যে যুদ্ধ, এত বড় একটা যুদ্ধ, দেশকে বাঁচানোর যুদ্ধ শেষ করে দেশকে বাঁচালো, তারপরে ফিরে এসে আবার স্কুলে ভর্তি হলো, পড়াশোনা ছাড়েননি আপনি, পড়াশোনা ছাড়েননি আপনি,
পড়াশোনা ছাড়েনি,
আবার ম্যাট্রিক পরীক্ষা দিলেন, 2 বছর আবার পরে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলেন, তারপরে চাকরিতে জয়েন
করলেন। হ্যাঁ, চাকরি জয়েন ওই অবস্থায় বেতন কম, ওই অবস্থায় সংসার নিয়ে তারপরে বিয়ে শাদী করলাম, ওই ওই বেতন দেয় বাবা, বাপ আছে, ভাই বোন আছে, হ্যাঁ ওই দিয়েই কোনো মতের সাথে চলছে। তারপরে এমনি হবে 96 সাল আসলো, এর মধ্যে আবার 75-এর ঘটনা ঘটলো, বঙ্গবন্ধুকে মেরে ফেললো,
মেরে ফেললো,
তখন তো আরো গেলাম এতিমইয়া, ওখানে মুক্তিযোদ্ধা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে টাকা টুকা কিছু দিছে। তারপরে 75-এ যখন বঙ্গবন্ধুকে মারিয়ে ফেললো, তখন মুক্তিযোদ্ধারা হয়ে গেল গা এতিমি আর কি, তখন কি এটা দেখবে। যাই হোক, 75 থেকে 21 বছর পর আইল না শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী,
21 বছর পর,
21 বছর পর আইসা সেই মুক্তিযোদ্ধার দাবি জানাইলো আমাকে, ক্ষমতা আসার পরেই বললো যে আমাকে কিছু দিতে হইব।
আচ্ছা,
কি দিব? এনেও অনেক মানববন্ধন করছে, অনুসরণ করছে প্রেস ক্লাবে, মুক্তিযোদ্ধারা করছে, করার পর ওখান থেকে এই 300টা বা তার একটা ঘোষণা আসছে।
আচ্ছা,
হ্যাঁ সেই কাছে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ওই 300টা, 21 বছর পর আইসা ওই 300টা বাতা, এই শুরু
300 টাকা
ফার্স্ট ইস্যু
মাসে,
হ্যাঁ মাসে 300 টাকা বাতা, এই বাতার সিস্টেমটা শুরু হইল। কোথায় গেজেট, কোথায় কি, কোথায় কি, যে একটা সংগঠনের ভাবে মুক্তিযোদ্ধাদের একটা নিয়মতান্ত্রিক সরকারি করতে হবে, বঙ্গবন্ধু ঘোষণা করে গেছে, এটারে গুছাইয়া নাম লিস্ট করা বা ই করা এইগুলি কোনো হয় নাই।
আচ্ছা,
তারা ছিল, তারা নিজের নিজেরা করছে, যাই একটু সংসদ হয়েছিল বেলি রোডে, এই আমাদের মুক্তিযোদ্ধা সংসদটা প্রথম ফার্স্টে বেলি রোডে, ওখান থেকে আস্তে 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 ওই 96টা এসে ওই 300টা বাতা করলো, ছিল 5 বছর ক্ষমতা। যাই হোক, প্রেক্ষাপটে যেইভাবেই হোক, আবার বর্তমান সরকার বা মাননীয় প্রধানমন্ত্রী আবার ক্ষমতা আসলো, ক্ষমতা আসার পর মুক্তিযোদ্ধার দিকে একটু এই
নজর দিল। এখন আপনি কেমন আছেন, মানে স্বাধীন দেশ, দেশটা স্বাধীন করলেন তো, স্বাধীন দেশে কি বেঁচে আছেন কেমনে, মানে ভালো আছেন?
হ্যাঁ, স্বাধীন দেশ হিসাবে আমি খুবই ভালো। আজকের দেশ স্বাধীন হয়েছে দেখিয়া মুক্তভাবে হাঁটতে পারছি, অর্থনৈতিক বিদ্যা কত চাঙ্গ হয়েছে, গ্রামের মানুষ অনেক খুব সুন্দরভাবে চলতে পারে। হ্যাঁ, কেউ কাছে ওই যে 1 কেজি চালুর জন্য দেন, আগে হাজার হাজার মানুষ পাকিস্তানের সময় না খাইয়া রয়েছে, গ্রামের মধ্যে কয়জনে ভাত খেতে পারছে। এটা স্বাধীন হওয়াতে দিচ্ছে, আমরা একটু আমাদের পরবর্তী যারা আসবে তারা অন্তত বলবো যে দেশ স্বাধীন হয়েছে দেখি আমরা আমরা এখন ভালোভাবে চলতে পারবো। হ্যাঁ, কেউই তো আর ওই যে পাকিস্তানের গাল দিত কে গিয়া হেগা, একজনের সামনে যা কথা বলা যায়, নিজের আবেগটা বলা যায়, অনেকে এটাকে মূল্যায়ন দেয় যে হ আপনাদের জন্য, অনেক ডিসি সাহেব বলে যে হ আপনাদের জন্যই আমরা এই চেয়ারটা বসছি, তো এটা আমার কিন্তু একটা পাওনা না, সেও স্বীকার করছে ওই যে আমাদের টিম অনুসব যে আপনাদের জন্যই আমি এই চেয়ারে বসতে পারছি, আর আমি টিউন হইতে পারতাম না,
কিছুই হইতো না দেশে, কিছুই হইতো না। আমরা আজকে কথা বলতেছি এই কথা রেডিওতে অনেক হইতো না,
এগুলো হইতো না,
কিছুই হইতো না,
কিছুই হইতো না। দেশ আজকে আমরা স্বাধীন করছি, জনগণের সহযোগিতা করছি, সহযোগিতায় আমাদের দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হয়েছে বলে আজকে দেশ অর্থনীতিতে অনেক আগিয়ে গেছে। চিন্তাই করতে পারেন না, গ্রামের মানুষ এত ভালো আছে, কেউ কাছে যে ওই যে 1 কেজি চালের জন্য বসে থাকে না। আমরা যে কষ্ট করছি, আমরা লেখাপড়া অনেক কষ্ট করে করছি, হ্যাঁ চাকরি করেও বেশি পয়সা আমরা অর্জন করতে পারি না, কষ্ট করছি না, আমরা অনেক কষ্ট করছি, কষ্ট করার পরে তো একটু ভালো ভালো দিক গেছি, দেশ স্বাধীন করছি। আগে তো আর ওই চিন্তা করে যায় না যে আমাকে টাকা দিব পয়সা দিব, আগে চিন্তা ছিল দেশ আগে স্বাধীন করি,
মা বোনের ইজ্জত,
মা বোনের ইজ্জত রক্ষা করব,
ভূখণ্ড রক্ষা করব,
ওই ওই আমাদের এই সরকার কি দিব না দিব ওই চিন্তা করে তো আমরা মুক্তিযুদ্ধে যাই নাই, দেশকে স্বাধীন করার জন্যই আমরা দেশকে ভালোবাসি, এই জন্য দেশকে স্বাধীন করার জন্যই আমাদের
ভারতে আপনারা
ট্রেনিং দিয়া অস্ত্র আইনা মুখোমুখি যুদ্ধ করছি।
অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি আপনাকে, শুধু আপনাকে নয়, আপনার মতো যারা আজকের এই দেশটা আমাদেরকে এনে দিয়েছে। আপনারা তো যুদ্ধ করেই, আপনাদের বয়স শেষ এখন বলতেই হয়, যুদ্ধ করেছেন, দেশটাকে এনে দিয়েছেন, যা ভোগ করার যা দেখা সেটা আমাদের জেনারেশনে দেখছে। এই জেনারেশনের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমি আপনাকে এবং সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে যারা শহীদ হয়ে গেছেন সবাইকে জানাচ্ছি হৃদয়ের একদম ভেতর থেকে শ্রদ্ধা। প্রিয় শ্রোতা, মুক্তিযুদ্ধে অনেক কিছু আমরা শুনেছি জেনেছি, কিন্তু আজকে অনেক ডিটেইলে আমরা জানতে পারলাম যে কিভাবে তারা অপারেশনগুলো করতেন, এক একটা সেক্টর কিভাবে তারা স্বাধীন করেছিলেন, বিজয় কি করে ছিনিয়ে নিয়ে এনেছিলেন। এবং দেখেন, আমি সবসময় একটা ব্যাপার আমার মাথায় কাজ করতো যে বাসায় বাবা মা বোন মা বাবা সবাইকে অনিশ্চয়তার মধ্যে রেখে দিয়ে কিসের টানে যুদ্ধে চলে গেল, সে টানটা হচ্ছে দেশ, দেশের প্রতি যে টানটা, এটা উপলব্ধি করলাম আজকে। আমি হয়তো সবসময় শুনেছি, কিন্তু এরকম একজন মানুষের সামনে বসে দেশকে বাঁচিয়ে আনার, দেশকে ছিনিয়ে আনার যে ঘটনা, সেগুলো শুনতে পেরে আমি লিটারেলি আমার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। এবং আমাদের আশেপাশে অনেক মুক্তিযোদ্ধারাই এখনো বেঁচে আছেন, এবং তাদের ভালো কামনা করা এবং তাদের এতটুকু যাতে ভালো হয় এমন কিছু করাই আমাদের কিন্তু কর্তব্য। দেশটাকে এনে দিয়েছেন, এই দেশে আমরা ভালো আছি এবং তাদের তাদের প্রাপ্য এটা। সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের মতো শেষ করছি প্রিয় শ্রোতা, ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আগামী বুধবার আরও একবার হাজির হব কোনো একটা জীবনের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, শুভরাত্রি।
রে বাংলা আসামির তুমি বঙ্গবন্ধু ভক্তে আগুন জলা চালাময়ী ভাষণ, তুমি পানের পিঠে পিঠে থাকা শহীদ পিয়ার সকল, তুমি ছেলে হারামা ইমামের একান্তরের বিন্দুলি, তুমি প্রতিমূর্তি রে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগ তাই তোমায় ভালোবাসি, আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি।
Thank you.
কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মমুষি তুমি রক্তের কালিতে লেখা নাম শ্রেষ্ঠ বীর তুমি ফুলের পাখি আপাতে নরদ ভরা সেই গান তুমি আব্দুল গালিবের সর্বনাথা পদ্মা নদীর গান তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে স্বাগত সুবীর তার তুমি শরীর বেদী এসেন সুলতানের রং তুলি রাখিবুল্লাহ কায়সার তুমি চৌধুরীর নতুন দেখা সে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অন্য দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মাগো তোকে ভালোবাসি ভালোবাসি তুমি বাঙালির গর্ব বাঙালির প্রেম প্রথম তুমি বঙ্গবন্ধু তুমি গানের পিঠে পিঠে থাকা শহীদ প্রিয়ার সাপোর্ট তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেঁধে রাখো সুমধুর তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামে সোনা ঝরা সেই তুমি প্রকৃতি পঙ্গু মুক্তি যোদ্ধা অভিমানের সন্তান তুমি ছন্দ তুমি হাসি তুমি জাগ্রত শহীদ মিনার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি
Hello 8920. Close up. The closer, the better.
Exclusively on FusionBD.com.